This track was downloaded from FusionBD.com.
Dhaka FM.
Bhalobashar Bangladesh. আপনি টিউন করে আছেন ঢাকা এফএম 90.4 এবং ঘড়ির সময়টা এক্স্যাক্টলি রাত 10:33 এবং আজ পয়লা জানুয়ারি 2015 এবং আজ বৃহস্পতিবার। আর আজকে ঢাকা এফএমের জন্মদিন ছিল, আপনারা সবাই জানেন অলরেডি। অনেক কিছু কিন্তু হয়ে গিয়েছে, অনেক সেলিব্রেশন, অনেক কিছু জানি আমরা সবাই, অনেক হ্যাপি ছিলাম, অনেক বেশি এক্সাইটেড ছিলাম সবকিছু মিলে, কিন্তু আজকের দিনটি আমার অনেক বেশি চমৎকার কেটেছে। আর আজকে যাদের জন্মদিন ছিল সবাইকে অনেক অনেক শুভ জন্মদিন, এবং আজকে কিন্তু আমারও জন্মদিন ছিল, সবাই আমাকে অনেক উইশ করেছে, সবকিছু মিলে আমার দিনটি অনেক বেশি চমৎকার ছিল। আর বন্ধুরা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, আশা করছি আপনার দিনটিও আজকে অনেক বেশি চমৎকার কেটেছে। তো বন্ধু, কে কোথায় আছেন, কি করছেন, আজকের দিনটি কেমন কাটালেন, অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। জানানোর জন্য আপনি সেল ফোন এসএমএস অপশনে গিয়ে লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 1626 এই নাম্বারে। আর বন্ধু, ফেসবুক তো আছেই, ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে, উইচ ইস www.facebook.com/ঢাকা FM90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন। আর আজকে যেহেতু অনেকেরই জন্মদিন এবং আমারও জন্মদিন, সবকিছু মিলে আজকে একটি চমৎকার দিন, এবং আজকে আমাদের ঢাকা এফএমের জন্মদিন। তো আজকের খুব চমৎকার একটি গান দিয়ে শুরু করছি, আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরছি আপনাদের অসংখ্য ভালোবাসা, অসংখ্য কমেন্ট, এসএমএস এবং সবকিছু নিয়ে।
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা, আজকে যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা, আজকে পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা, মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা,
তোমার জন্য
আলোকিত বড় পৃথিবীকে, আলোকিত হয়ে যে তুমি আলোকিত বড় পৃথিবীকে, তুমি পৃথিবীতে
চার বছরে ঢাকা এফএম, ঢাকা এফএম 90.4 এর সকল শ্রোতা শিল্পী বিজ্ঞাপনদাতা ও শুভানুধায়ীদের শুভেচ্ছা।
জি বন্ধু, আপনি ফোন করে আছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে প্রাণা ভালোবাসার বাংলাদেশ। আর বন্ধু, আমি আপনার সঙ্গে আছি আর জিমা। চমৎকার গান শুনছিলাম, আর আজকে যাদের জন্মদিন তাদের সবাইকে শুভ শুভ জন্মদিন, অনেক বেশি শুভ হোক আপনার প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, প্রতিটি রাত, সবকিছু মিলে চমৎকার একটি জীবন আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু অবশ্যই। আর বন্ধু, যারা এই মুহূর্তে আমাকে শুনছেন চাইলে কিন্তু আমাকে এসএমএস করতে পারেন অথবা ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হতে পারেন। আর যারা আমাদেরকে এসএমএস করবেন তাদেরকে বলছি অবশ্যই বন্ধু, এসএমএস করুন স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি বলতে চাচ্ছেন তাদেরকে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আর বন্ধু, ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে, উইচিস www.facebook.com/thakasun94, আপনি অবশ্যই ভিজিট করবেন। আর আজকে আমাদের প্রাণ ভালোবাসার বাংলাদেশকে রাঙাতে কে আসছেন তা জানার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি নিজেও আসলে অনেক বেশি অপেক্ষা করছি যে আসলে আজকে কি হবে ভালোবাসার বাংলাদেশে। আর ভালোবাসার বাংলাদেশকে রাঙাতে, ভালোবাসে অনেক বেশি ভালোবাসায় রাঙাতে কিন্তু আজকে আমাদের সঙ্গে থাকছেন ফারহানা। চমৎকার কিন্তু দেখতে ফারহানা, তো বন্ধু একদমই মিস করবেন না। যারা ফেসবুকে কানেক্টেড আছেন লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন, আর কমেন্টস অবশ্যই বন্ধু এফএম গুলো লিখে আপনি আপনার কমেন্টস করবেন। অনেকেই দেখছি কমেন্ট করে ফেলেছেন এর মধ্যে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন মোহাম্মদ আসিফুজ্জামান তানভীর আছেন আমাদের সঙ্গে, তাফাজ্জেল ইসলাম রাজু আছেন, তিনি ফার্স্ট আজকে কমেন্টই করেছেন, তিনি আমাদের সবাইকে হাই জানিয়েছেন। তাফাজ্জেল, আশা করছি আপনার দিনটা আজকে অনেক বেশি সুন্দর ছিল, আর অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্টই করার জন্য। রিপন আহমেদ রিফাত আছেন, আরও আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে জান্নাত নিতু, শাহনাজ পারি আছেন আমাদের সঙ্গে, ডেঞ্জারাস রাজীব আছেন আমাদের সঙ্গে, তিনি আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছেন এবং ঢাকা এফএম কেও জানিয়েছেন, অনেক ধন্যবাদ রাজীব। রিন্টু মালাকার আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে ইন্ডিয়া থেকে কানেক্টেড হয়েছেন। রিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আশা করছি আপনার আজকের দিনটি অনেক বেশি ভালো কেটেছে। জাহারুল ইসলাম আছেন আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে, আরো আছেন আমাদের সঙ্গে বাবলু মিয়া, আরো আছেন রিয়া ইসলাম আছেন, রতন আহমেদ আছেন, রিপন আহমেদ রিফাত আছেন, আরো আছেন আমাদের সঙ্গে সজীব সহ আর অনেকেই আছেন, এবং অনেকে থ্যাংকস জানিয়েছেন চমৎকার গানটির জন্য। আর বন্ধুরা, যারা এই মুহূর্তে আমাকে শুনছেন অবশ্যই এসএমএস করবেন 16260-তে, আর বন্ধু ফেসবুকে অবশ্যই কানেক্টেড থাকবেন। আর বন্ধুরা, যারা আপনারা সবাই অলরেডি জেনে গিয়েছেন এবং জানেন যে আমাদের ঢাকা এফএম এর পক্ষ থেকে কিন্তু আমরা শীত বস্ত্র কালেক্ট করছি, যেটা আমরা খুব সম্প্রতি কিন্তু দিয়ে দিব, এবং আমাদের এফএম গুরু কিন্তু নিজে তিনি এগুলো বিতরণ করবেন আপনাদেরকে সঙ্গে নিয়ে। তো বন্ধু একদম দেরি করবেন, আজকে আমি দেখলাম যে অনেক অনেক লোকজন কিন্তু এসেছে আমাদের ঢাকা এফএম এর অফিসে। আর যারা এখন পর্যন্ত চিন্তা করছেন যে অফিসটা কোথায় কিভাবে যাব, তাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধু আমাদের অফিসের অ্যাড্রেসটি। আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 Nawana Tower 15 Floor, গুলশান 1 ঢাকা 1212, এবং যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন 01841904928 এই নাম্বারে। এবং অনেকেই চাচ্ছেন বিকাশ করতে, যারা ঢাকার বাইরে আছেন আপনি অবশ্যই বন্ধু বিকাশ করতে পারবেন এই নাম্বারটা, যে নাম্বারটি আমি আবারও বলছি 01841904928 এই নাম্বারটিতে অবশ্যই বিকাশ করতে পারবেন। এটি মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, আপনি আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থেকে কিন্তু যে কোনো পরিমাণে অ্যামাউন্ট বিকাশ করে দিতে পারবেন। তো বন্ধু একদম দেরি করবেন না, যেহেতু বাইরে অনেক শীত বেশি পড়ে যাচ্ছে, আমি চাচ্ছি সবাই যার মতো সাহায্য করবেন। আর যারা 16260-তে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাসেল আছেন আমাদের সঙ্গে দোহার থেকে, আরো আছেন নবীন ঢাকা থেকে, রাসেল পুরান ঢাকা থেকে আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আমাকে ছাড়া তার বড় বেশি একলা লাগে, তাই নাকি রাসেল? সেটা অনেক ভালো লাগলো, আমি নিজেও পুরান ঢাকার, আর লাস্ট 2014 সালে লাস্ট প্রোগ্রামটি করেছিলাম, অনেক বেশি আমি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে রাত 2টা বাজে পুরান ঢাকা থেকে অনেকেই কিন্তু কাপড় নিয়ে এসেছিলেন, তাদের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু অনেক অনেক বেশি ভালো লেগেছিলো যে আমাদের একজন, আমাদের পুরান ঢাকার অনেক লোকজন এসে কাপড় দিয়ে গিয়েছে, শীত বস্ত্র দিয়ে গিয়েছে, অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধু একদম দেরি করবেন, আশা করছি যে যার মতো যতটুকুই পায় অবশ্যই আমাদের ঢাকা এফএম এর অফিসে এসে শীত বস্ত্র দিয়ে যাবেন। আর এই মুহূর্তে চমৎকার একটি গান শুনবো, আপনার হৃদয়ের কথা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন 16260-তে এবং ফেসবুকে। তো বন্ধু কোথাও যাবেন না, জিমা কিন্তু বিরতির পরই ফিরছি, সঙ্গে থাকুন।
তোমাকে ছেড়ে আমি কিনি ভালোবেসে যাব যতদিন বাঁচব কৃষ্ণমাহে শোনা তুমি জেনে রাখো বলে তো দিয়েছি আমি হৃদয়ের
Bangladesh. 90.4.
FM Dosti.
Be cool with Mukul.
You're listening to Super Tune. ভালোবাসার বাংলাদেশ
শ্রোতাদের ভালোবাসায় ঢাকা FM 90.4 চার বছরে পা রাখলো। আপনাদের সবাইকে সাথে নিয়ে ঢাকা FM এগিয়ে যাবে সামনের দিকে। ঢাকা FM 90.4 এর সাথেই থাকুন।
ভালোবাসার বাংলাদেশ বন্ধু, আপনি শুনছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ এবং ইমা আছে আপনারই সঙ্গে। আর সবাইকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। যদিও আর কিছুক্ষণ পরেই কিন্তু নতুন আরেকটি দিন চলে আসবে, নতুন বছর শুরু হয়ে গিয়েছে। আশা করছি 2014 যার যেমনই কেটেছে না কেন, 2015 সাল সবার অনেক অনেক বেশি ভালো কাটবে। এবং সবকিছু মিলিয়ে 2014 সাল তো আমার জন্য ছিল অনেক বেশি ভালো। ঢাকা FM এ জয়েন করা, সব লিসনারদের সাথে কানেক্টেড থাকা সবসময় এবং সবকিছু মিলে অনেক বেশি চমৎকার ছিল 2014 সালটি। আশা করছি 2015 আরো অনেক বেশি ভালো কাটবে আপনাদেরই ভালোবাসায় এবং ভালোবাসার বাংলাদেশ নিয়ে। আর বন্ধুরা যারা আমাদের প্রাণ ভালোবাসা বাংলাদেশে আসতে চান, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আসতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে SMS করতে হবে। বন্ধু SMS করার জন্য আপনি সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গো স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, এন্ড আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা সেটা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর অনেকেই দেখছি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ হাসান আছেন আমাদের সঙ্গে, তিনি একটু রাগ করেছেন কি কারণে জানো আমার সঙ্গে। তিনি লিখেছেন, আপু কমেন্ট না পড়লে কিন্তু খবর আছে। মোহাম্মদ হাসান, আমি কিন্তু আপনার কমেন্টটি পড়ে দিয়েছি। আর বন্ধুরা যারা ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড আছেন, www.facebook.com/thakafm90.4 তাদেরকে বলছি অবশ্যই বন্ধু কমেন্ট করার সময় FM গুরু লিখে আপনি আপনার কমেন্টটি করবেন। আর যারা FM গুরু লিখে কমেন্ট করছেন না তাদের কমেন্ট কিন্তু আমি পড়বো না। তো বন্ধু একদম মিস করা যাবে না, FM গুরু লিখে আপনি আপনার কমেন্টটি করবেন। তানহা আছেন আমাদের সঙ্গে, লাস্ট প্রোগ্রামে তানহা আমার সঙ্গে রাগ করেছিল কেন আমি তার কমেন্টটি পড়িনি, কিন্তু এই 2015 সালে তানহা অনেক হ্যাপি যে আমি তার SMS-টি পড়েছিলাম এবং আজকে তিনি আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছেন। তানহা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সবসময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন সেই প্রত্যাশা করছি। আশিক মন্না আছেন আমাদের সঙ্গে, ফারুক হোসেন আছেন, তিনি আমাকে এবং ঢাকা FM-কে হ্যাপি বার্থডে জানিয়েছেন। ফারুক হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ মাহফুজ পাঠান আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আনোয়ার জ্যাক আছেন, এস আই মারুফ কিবরিয়া আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আমাদের সঙ্গে কানেক্টে থাকতে তার অনেক বেশি ভালো লাগে, জেনে অনেক ভালো লাগলো কিবরিয়া। আরও আছেন আমাদের সঙ্গে শরীফ আহমেদ আরিয়ান আছেন, তারও আজকে বার্থডে। আরিয়ান আপনাকে অনেক 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 ভালোবাসা এবং শুভ জন্মদিন। আজকে কিন্তু আমি ফার্স্টে জন্মদিনের গান প্লে করেছিলাম, আশা করছি আপনি শুনেছেন গানটি, আপনাকে আমি ডেডিকেট করে দিলাম আরিয়ান। আরও আছেন আমাদের সঙ্গে আবদুল্লাহ আর রাজি শাওন আছেন আমাদের সঙ্গে, আরও আছেন হাফিজুর বিডি, আরও দেখতে পাচ্ছি শেখ রাসেল এম আর আছেন, আরও আছেন আমাদের সঙ্গে, তিনি তার নামটি লিখেননি কিন্তু তিনি লিখেছেন তিনি এখন ক্লাস এইটে পড়েন, তিনি ক্লাস ফাইভ থেকে আমাদের সঙ্গে ছিলেন এবং সবসময় আমাদের সঙ্গে থাকেন এবং হ্যাপি বার্থডে জানিয়েছেন। অনেক অনেক ভালো লাগলো বন্ধু, কিন্তু আপনার নামটি কিন্তু আমি আপনি লিখিনি। আমি প্রতিবারই কিন্তু বলি যারা আমাকে SMS করেন অবশ্যই বন্ধু FM গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, এন্ড আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আর বন্ধুরা আপনারা জানেন যে বাইরে প্রচন্ড শীত এবং এই শীতকালে কিন্তু শীত বস্ত্র ছাড়া একদমই চলা যায় না। আর আমরা ঢাকা FM উদ্যোগে কিন্তু এই শীত বস্ত্রগুলো কালেকশন করছি সেই দুস্থ মানুষদের দেওয়ার জন্য। তো বন্ধু একদম দেরি করবেন এবং আজকে যারা আমাদের ঢাকা FM-এর অফিসে এসে শীত বস্ত্র দিয়ে যাবেন, আমাদের FM গুরু নিজে কিন্তু সেই বস্ত্রগুলো কালেকশন করবেন। তো বন্ধু একদম মিস করবেন না। আর আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাগনা দাওয়া 15 গুলশান এক ঢাকা 1212। এবং যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন 01841904928 এই নাম্বারে। আর আজকে অনেকেই জানতে চেয়েছেন আমি বার্থডেতে কি করলাম, আমার কেমন কাটলো বার্থডে, আমার খুব 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 বেশি
বেশি ভালো কেটেছে আজকে, পুরো অন্যরকম কেটেছে। এবং আজকে বার্থডের ফার্স্ট গিফটটা ছিল আব্বুর কাছ থেকে, আমার বার্থডে কেক। এবং আব্বুকে যদি আমি সকালে মিস করেছি কেকটা কাটার সময়, আব্বুকে পাইনি, কিন্তু আব্বু ছোট্ট করে আমাকে আজকে ফার্স্ট চিঠি লিখে গেছে বাইরে যাওয়ার আগে, অনেক বেশি ভালো লেগেছে। আব্বুকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর আমার অনেক লিস্টার আছেন, মাহাদি, মাহাদি আজকে আমাকে ঢাকায় ফেমে এসে গিফট দিয়ে গেছেন, মাহাদিকে অসংখ্য ধন্যবাদ। মাহাদি, আকাশ এবং রতন আহমেদ আরও ছিলেন আমাদের সঙ্গে, মাইসা মালিহা ছিলেন এবং তার ভালোবাসার মানুষটি, তার হাজব্যান্ড ছিলেন আমাদের সঙ্গে। অনেক অনেক বেশি ভালো লেগেছে সবার সঙ্গে আমার নিউ ইয়ার এবং হ্যাপি বার্থডে সেলিব্রেট করা। আজকে সবাই আমাকে বার্থডে গাল বলেছে, অনেক 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 বেশি ভালো লেগেছে। এবং যারা আমাকে ফেসবুকে এবং এখনও আমাকে যারা নিউ ইয়ারের এবং বার্থডে আমাকে উইশ করছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক কথা তো বলেছি বন্ধু, আজই আমার কিন্তু দিচ্ছি ছোট্ট একটি গানে বিরতি পর, কোথাও যাবেন না, 16260-তে থাকবেন এবং আমাদের সঙ্গে ফেসবুকে থাকবেন। আজকে কিন্তু ফারহানা আছেন আমাদের সঙ্গে, তার ভালোবাসার গল্প এবং আমাদের ভালোবাসা বাংলাদেশকে রাঙানে রাঙাতে কিন্তু ফারহান আমাদের সঙ্গে থাকবেন। তো একদম মিস করবেন না, সঙ্গেই থাকুন।
কাহা হে রুনে কিস তরহ আইসে कभी देखा नहीं ना कभी भी कहीं सुना। देने वाला सब देकर भी कह रहा है शुक्रिया। तूने ही तो समझा मुझे जो न कह सका सुना तुमने। ऐसा मेरे तेरा ना भूलूंगा सदा। किस तरह से शुक्र तेरा अब अदा करूं इस मोहब्बत का हर जानू। किस तरह
চার বছরে ঢাকা এফএম, ঢাকা এফএম 90.4 এর সকল শ্রোতা শিল্পী বিজ্ঞাপন দাতা ও শুভানুধায়ীদের শুভেচ্ছা।
বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকা, মানুষকে ভালোবাসা। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হতে। বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হতে।
লাইট ক্যামেরা অ্যাকশন।
এই চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি কিন্তু বন্ধুত্ব ধনী গরিব মানে না।
এই কাট কাট কাট।
যে আমার কবিতা
প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি আমার মনের আশায় ভালোবাসা।
কলিজাতে তোর এত সাহস, সেই কলিজা আমি ছিঁড়ে ফেলবো।
আর সেই কলিজা ছিঁড়লে সেখানে আপনার মেয়ে মেঘার নামে দেখতে পাবেন।
হ্যাঁ, শুধু পর্দার কথা না, পর্দা ও পর্দার অন্তরালের গল্প নিয়ে আমি রীতা থাকবো আপনার সাথে কাট আনকাট নিয়ে প্রতি শুক্রবার বিকাল 4টায়। ভালোবাসার বাংলাদেশ
বন্ধু, আপনারা শুনছেন ভালোবাসার বাংলাদেশ। ইমা আছে আপনারই সঙ্গে। অনেকে এখনো আমার নামটি জানেন না, অনেকে রিমা আর অনেক কিছু লিখেন। যাই হোক, আমার নাম বন্ধু ইমা, তো একদম কিন্তু ভোলা যাবে না। আর বন্ধুরা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে আবারও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি নতুন বছরটি অনেক বেশি ভালো কাটবে আপনার। পুরানো যা কিছু হয়েছে, অনেকেই তার ভালোবাসা মানুষটিকে প্রপোজ করতে পারেনি বা কোনো কারণে মন খারাপ ছিল, সবকিছু মিলিয়ে 2024 সালটা অনেকের খারাপ কেটেছে। কিন্তু যাদের খারাপ কেটেছে, আশা করছি নতুন বছরটি অনেক বেশি ভালো কাটবে বন্ধু। আর যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে কানেক্টেড আছেন এবং এই মুহূর্তে আমাকে শুনছেন, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আমাকে SMS করতে পারেন। SMS করার জন্য আপনি সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন SMS নুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, এন্ড আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিবেন 1626 এই নাম্বারে। আর বন্ধু ফেসবুকে আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হতে পারেন। ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে, ওইটি www.facebook.com/thakafm90.4। 90.4 এবং আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু কিন্তু ফারহানা। আজকে বছরের প্রথম দিনে আসলে প্রোগ্রাম করতে পেরে আমি তো অনেক 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 বেশি আনন্দিত। আশা করছি আপনাদেরও সবার অনেক বেশি ভালো লাগছে যে বছরের শুরুতেই ভালোবাসার বাংলাদেশ নিয়ে কিন্তু আমরা আছি। আর ভালোবাসার বাংলাদেশকে রাঙাতে কিন্তু আজকে আমাদের সঙ্গে থাকবেন ফারহানা। আজকে আমরা শুনবো তার জীবনের গল্প, আশা করছি অনেক বেশি চমৎকার হবে, অনেক রোম্যান্টিক হবে, অনেক কিছু মিলে কিন্তু আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশ তো একদমই মিস করা যাবে না। এবং ফারহানার ছবিটিও কিন্তু অনেক চমৎকার, যারা ফারহানাকে দেখেছেন অলরেডি তারা দেখেছেন যে খুব সুন্দর কিন্তু ফারহানা দেখতে। এবং যারা কমেন্ট করছেন তাদেরকে বলছি বন্ধু অবশ্যই কিন্তু ফোনগুলো লিখে আপনি আপনার কমেন্টই করবেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের সঙ্গে আছেন তাফাজ্জল ইসলাম, রাজু আছেন দুবাই থেকে আমাদের সঙ্গে, রুকুমি আছেন আমাদের সঙ্গে, আনোয়ার জ্যাক আছেন, তিনি লিখেছেন বার্থডে গার্ল কেমন আছো তুমি। আনোয়ার জ্যাক অনেক বেশি ভালো আছে। আনোয়ার জ্যাক আমার যা মনে পড়ছে যে আপনি 2014 সালে কিন্তু ভালোবাসা মানুষটিকে প্রপোজ করতে পারেননি, আশা করছি 2015 সালে কিন্তু একদম মিস করবেন না, নাহলে কিন্তু এইভাবে বছরের পর বছর চলে যাবে, ভালোবাসা মানুষটিও হয়তো হারিয়ে যেতে পারে, একদম মিস করা যাবে না। মেহেদি মীর আছেন আমাদের সঙ্গে, আরো আছেন ইন্টারেস্টিং বয় ফাহিম, আসলে ইন্টারেস্টিং বয় কিন্তু ফাহিম। ফুহাদ হাবিব আছেন আমাদের সঙ্গে, তিনি নোয়াখালী থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হতে পারছেন না তাই তিনি আমাদেরকে খুব মিস করছেন হাবিব। আর আছেন আমাদের সঙ্গে সারওয়ার হৃদয় আরবি আছেন, আর এস রিয়াদ আছেন, মোহাম্মদ মাহফুজ পাঠান, তিনি লিখেছেন আমাকে এবং আমাদের এফএম গুরুকে শীতের পিঠার দাওয়াত। পাঠান আপনি কিন্তু আপনার অ্যাড্রেসটি দেননি, আমরা কিভাবে যাব বলুন, আপনি শীতের পিঠার দাওয়াত দিয়েছেন বললাম কিন্তু অ্যাড্রেসটা তো দিতে হবে বন্ধু, না হলে আমরা যাবো কিভাবে। আর শীতের পিঠা নিয়ে যেটি বলতে চাচ্ছি, অনেক বেশি কিন্তু মজাদার শীতের পিঠা এবং শীতকালটা আসলে অনেক বেশি চমৎকার, সবকিছু মিলিয়ে শীতকাল অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর শীতকালে কিন্তু ভালো লাগার পাশাপাশি অনেক খারাপ দিকও আছে, শীত বস্ত্র অনেকেই কিন্তু পায় না, অনেকেই রাস্তাঘাটে জামা কাপড়ই পায় না, সেখানে শীত বস্ত্র তো দূরের কথা। তো বন্ধু তাদের কথাও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে, অনেকে হাসি টাকা সবকিছুর মাঝে কিন্তু তাদের কথা ভুলে গেলে হবে না। আর বন্ধু আপনারা জানেন যে আমাদের ভালোবাসা বাংলাদেশের উদ্যোগে ঢাকা এফএমের উদ্যোগে কিন্তু শীত বস্ত্র আমরা কালেক্ট করছি এবং খুব রিসেন্টলি কিন্তু আমরা সেটি দিয়ে দিব সেই সব শীত বস্ত্রগুলা সেই সব দুস্থ মানুষদের কাছে। তো বন্ধু একদম মিস করবে না, আজকে আমাদের এফএমগুলো কিন্তু নিজে সেই শীত বস্ত্রগুলা কালেক্ট করছেন এবং যারা আমাদের ঢাকা এফএমের অফিসে এসে দিচ্ছেন তিনি কিন্তু নিজে সেগুলো কালেক্ট করছেন। তো বন্ধু একদম মিস করবেন, এফএমগুলোকে দেখা হয়ে যাবে এবং শীত বস্ত্র কিন্তু দেওয়া হয়ে যাবে, মানুষের উপকার হবে। সো যারা আমাদের অ্যাড্রেসটি জানতে চেয়েছিলেন তাদেরকে বলছি আমাদের ঢাকা এফএম এর অ্যাড্রেসটি হচ্ছে 45 নামানা টাওয়ার 15th ফ্লোর গুলশান 1 ঢাকা 1212। আর বন্ধুরা আমাদের যে কোনো তথ্যের জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন 01841904928 এই নাম্বারে। এবং যারা ঢাকার বাইরে আছেন বা কোনো কারণে এফএম মানে শীত বস্ত্র দিতে পারছেন না আমাদের অফিসে এসে তারা কিন্তু এই নাম্বারটিতে জিজ্ঞাসা করতে পারেন, আমি আবারও বলছি 01841904928 এই নাম্বারে কিন্তু জিজ্ঞাসা করতে পারেন আপনি। আর বন্ধুরা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন এবং অনেকেই আছেন কিন্তু আমাদের ভালোবাসা বাংলাদেশে হট সিটে বসে তার জীবনের গল্প বলতে চান তাদেরকে বলছি অবশ্যই বন্ধু বলতে পারেন আপনার ভালোবাসার গল্প, তার জন্য আপনাকে এসএমএস করতে হবে বন্ধু। এসএমএস করার জন্য আপনার সেল ফোনে এসএমএস অপশনে গিয়ে লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা সেটা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। হয়তো কোনো এক ভালোবাসার বাংলাদেশে আপনার সাথে আমার দেখা হয়ে যাবে, ভালোবাসার গল্পগুলো আপনার ভালোবাসার গল্প সবাইকে শোনাবো এবং সবাই অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছে আপনারই ভালোবাসার গল্প শোনার জন্য। তো বন্ধু একদম মিস করবেন না, এখনই কিন্তু এসএমএস করে ফেলতে পারেন। আর এই মুহূর্তে চমৎকার একটি গান শুনবো, গানে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
তোমার খোঁজে বন্ধু তুমি কই, পুরাতন কাপড় হাতে মানুষকে ভালোবাসতে মানুষের ভালোবাসায় নিজে শিখতে হতে।
কিভাবে গ্রামের সুবোধ বালকটি রাজধানীত হয়ে উঠল দুর্দান্ত এক অজ্ঞান পার্টির দলনেতা।
মাস্টারের সিগন্যাল দেয়, ডাক্তার বয়ান করতে ওঠে, আর তিনজন থাকে বয়ান বাস, মানে বয়ান দিয়ে মামারে খাওয়াইবে, ওষুধটা ভালো খাওয়াইলে পরে মামার অজ্ঞান হয়ে যায়।
শুধুমাত্র টাকার জন্য যখন হতে হয় ঘৃণিত এক যৌন কর্মী।
আমাদেরকে কমিয়ে দেয়, ওনারা বেশি এটাই নিয়ে যায়, কারণ পরিশ্রম আমরা করি, মাঝখান থেকে ওনারা বসে আরামে থাকে। আমাদের থেকে মানে সুন্দর হলে তাদেরকে দিত 1,000 করে, আর আমাদের দিত 500 করে।
বড় ভাইয়ের কথা রাখতে গিয়ে কিভাবে একজন মানুষ হয়ে ওঠে ভয়ঙ্কর বোমাবাজ।
পরে নিয়ে গেল এক জায়গায়, নিয়ে যাওয়ার পর আমরা দেখাইলো কি বানাইতে হয়। মশলা আছে না, সাদা লাল, ওগুলো আপনার প্রথমে পিষে নিতে হয়। এই যে বোমা বানানোর যে মশলা বিস্ফোরক, কালো একটা আছে, গান পাউডার নাকি, ওইটা খুব রিস্ক, কিন্তু ওরা কি করতো শুধু আতঙ্কের জন্য।
অন্ধকারের গল্প, এসব ভয়ঙ্কর আর দুর্ধর্ষ অপরাধীর অন্ধকারের জীবনের গল্প শুনতে টিউন করুন প্রতি রবিবার রাত 10:30।
বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের FM দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে সিদ্ধ হতে।
ভালোবাসার বাংলাদেশ, আপনারা শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ইমা আছে আপনারই সঙ্গে। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি চমৎকার গানটির জন্য থ্যাঙ্কস জানিয়েছেন আজিজুর নকিব মাগুরা থেকে, তিনি আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। আসলে মা ছাড়া কখনোই কোনো কিছু চিন্তা করা যায় না। মা যখন অসুস্থ হয় তখন আরো বেশি খারাপ লাগে, খুব বেশি টেনশনে থাকা হয়। তো মা তো মাই, মাকে ছাড়া কোনো কিছুই সম্ভব না। মা তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি। আর বন্ধুরা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে চিন্তা করছেন কিভাবে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আমাকে SMS করতে পারেন। SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, এন্ড আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে অনেকেই আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এখন চলে যাচ্ছি চমৎকার একটি গানের সঙ্গে, থাকুন।
नजर में कैसा जादू कर दिया, तेरा बन बैठा है मेरा जिया। जाने क्या होगा, क्या होगा क्या पता, इस पल को मिलके आज ही ले जरा। मैं हूँ यहाँ, तू है यहाँ, मेरी बाहों में आ अभी जा रहा। ओ जानेगा दोनों जहां, मेरी बाहों में आ भूल जा। ओ जानेगा दोनों जहां, मेरी बाहों में आ भूल जा। बेबी आई लव यू, बेबी आई लव यू, baby I love you, baby I love you so, baby I love you, oh I love you, I love you, I love you so, baby I love you. Har dua mein shamil tera pyar hai, बिन तेरे लम्हा भी दुश्वार है। धड़कनों पे तुझसे ही दरकार है, तुझसे राहते तुझसे चाहते। हर दुआ में शामिल तेरा प्यार है, बिन तेरे लम्हा भी दुश्वार है। चाहते तुझसे चाहते, तू जो मिली एक दिन मुझे, मैं कहीं हो गया लापता। ओ जानेगा दोनों जहां, मेरी बाहों में आ भूल जा। Yeah.
दीवाना दर्द हाथ में चैन जीना इश्क के एहसास में।
বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে। মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হবে। বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে। মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হবে।
This track was downloaded from FusionBD.com.
বন্ধু আপনারা শুনছেন ভালোবাসায় বাংলাদেশ, ইমা আছি আপনার সঙ্গে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে 2015 সালে আমাদের এফএম গুরু, সবার পছন্দের এফএম গুরুর কণ্ঠস্বর এখনো কেন শোনা যাচ্ছে না। জি বন্ধু, অপেক্ষা তো একটু করতেই হবে, যদিও আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না কাউকে একদম, কিন্তু বন্ধু কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। এবং এই মুহূর্তে যারা শুনছেন অবশ্যই বন্ধু আমাদেরকে ফলো করবেন 1626 রোজি, এবং ফেসবুকে থাকবেন আমাদের সঙ্গে। আমাদের ফেসবুক যে অফিসিয়াল ফ্যান পেজ যে আছে হয়েছে www.facebook.com/thakafm90.4a। আর বন্ধুরা সবাই অপেক্ষা করছেন যে কখন আমাদের এফএম গুরু আসবেন, তো সবাইকে কিন্তু আর একদমই আমি অপেক্ষা করাচ্ছি না।
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগানি, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসারে। শুভেচ্ছা সবাইকে নতুন বছরের, এবং শুভেচ্ছা স্পেশালি ঢাকা এফএমকে গর্বের সাথে সফলতার সাথে চতুর্থ বছরে পা দেবার জন্য। এবং অবশ্যই আজকের এই ঢাকা এফএমের জন্মদিনে আমরা সবাই মিলে, যারা ঢাকা এফএমের লিসনার্স, এই কমিউনিটির সবাই মিলে আমরা প্রার্থনা করি ঢাকা এফএমের উত্তরোত্তর সফলতা, এবং অবশ্যই ভবিষ্যৎ দিনগুলো অনেক বেশি মসৃণ হোক এবং ঢাকা এফএম সফলতার সাথে সামনের দিকে এগিয়ে চলে যাক। এবং আমরা যেভাবে চিন্তা করি ঢাকা এফএমের মাইক্রোফোন, ঢাকা এফএম এর স্টুডিও সবসময় মানুষের হয়ে কথা বলুক এবং মানুষের হৃদয়ের কথা এখানে অনুভূত হোক। আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাব, এবং অনুষ্ঠানে ফিরে যাওয়ার আগে আপনারা জানেন যে আমরা শীতার্থ মানুষগুলোর জন্য আহ্বান পৌঁছে দিয়েছিলাম আপনাদের কাছে। প্রচুর পরিমাণে বিভিন্নভাবে আপনাদের কাছ থেকে আমাদের কাছে কন্ট্রিবিউশন এসে পৌঁছাচ্ছে। শীতার্থ মানুষগুলোর জন্য আপনারা যে যার মতো করে পেরেছেন আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, বিভিন্ন গ্রুপে বিভিন্ন ক্লাস্টারে আমাদের কাছে মানুষজন এসেছে যারা পৌঁছে দিয়েছে আমাদের কাছে তাদের ভালোবাসা। এবং শীতবস্ত্রের এই যে আমাদের কাছে কন্ট্রিবিউশন, যখনই আমাদের কাছে এসেছে আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে সেই ইনফরমেশনগুলো আমাদের কাছে রাখার, এবং সেই নামগুলো আমি একে একে আপনাদের কাছে শেয়ার করছি। এখন খুব ভালো হয় যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে সরাসরি আপনাদের সাথে আমি একটু ছোট্ট করে কথা বলিয়ে দিব, যেহেতু আমাদের আজকের যে স্ক্যাজুয়াল টাইম তার সাথে একটু দেরিতে আমরা অনুষ্ঠান, আমার আসলে এন্ট্রিটা একটু দেরিতে হয়ে গেছে, এজন্য আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। তো এর মধ্যে যারা যারা এসেছেন অলরেডি, যারা কন্ট্রিবিউট করেছেন তাদের নাম আমি ছোট্ট করে একটু বলে নিই। রবিউল আলম এসেছেন নরসিংদি থেকে, তাসমিয়া খানম গোপালগঞ্জ, সাব্বির আহমেদ উত্তরা ঢাকা থেকে, তারপরে শাওন উত্তরা ঢাকা থেকে, নিজাম আসামসুল পাঠাগার, এইটার এরা আমাদের সাথে উপস্থিত, তার সাথে আমি একটু কথা বলার চেষ্টা করুন। জিরো অ্যাট দ্য পয়েন্ট, শেরিন আক্তার, সৈয়দ আব্দুল আজিজ, মাহমুদ রিপন, মাহবুব হাসান এবং আমাদের সাথে আছে সানাউল্লাহ নুরী, হাসিব সাইদ, মুন্নি আছেন, সোহেল মেঘলা, শঙ্কর পাল, বিলাস দাস, প্রফুল্ল কুমার পাল, অমলেশ পাল, কার্তিক পাল, রিপন মজুমদার। কারোর উচ্চারণে যদি কোনো ভুল হয় সেজন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকেই এরকম এসেছেন, মরিয়া আহমেদ, শাহিন, মুস্তফা, সোনিয়া, তানভীর, নাহিয়ান, কাজী মাহবুল, সেবায়েত, হৃদয়, সুমন মিয়া, রাকিব, নাসির আহমেদ, নিজামুল কবির, অনেকে অনেক অনেক নাম, অনেক অনেক নাম, সোহানুর রহমান, গিয়াসউদ্দিন, হ্যাপি, মুহাদ্দিস, তামাল, মোহাম্মদ নাজমুল হক, রেবেকা হাবিব, তৌকির আহমেদ, রনি, হাসনাত, মুজাফর, দেন শাওন, ইসমাইল হোসেন, আহমেদ আলম আল আমিন, রাকিবুল হাসান, তাহিন, আকিব খান সামা, প্রচুর নাম, প্রচুর নাম যারা কন্ট্রিবিউট করেছেন এবং বিভিন্ন সময় তাদের ইনফরমেশন দেখেছি। অনেকের নাম হয়তো কভার করতে পারলাম না, আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি। এগুলো সময় নিয়ে বলার পিছনে একটু উদ্দেশ্য থাকে, কারণ যে যে কাজটি করছেন, যে কাজটি সামনে থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন, তারাই সত্যিকারের ভাগিদার হওয়া উচিত সমস্ত কিছুর জন্য। প্রশ্নার কাছে দোয়া করি। আজকের এই বিশেষ মহেন্দ্রক্ষণে 14-15 সবে পদার্পণ করলাম, সবাইকে সাথে নিয়ে আমরা প্রার্থনা করি যে যারা এরকম ভালো কাজের জন্য আমাদের সাথে সম্পৃক্ত থাকছেন, স্রষ্টা যেন তাদেরকেও ভালো রাখেন, আমাদেরকে, আমরা যারা পিছিয়ে পড়া মানুষ, যারা কষ্টে আছি, সেই মানুষগুলোকে হেল্প করবার জন্য যারা পাশে এসে দাঁড়িয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের পাশে থাকেন। এবং এরকম বহু এক্সাম্পল আছে, বহু ঘটনা আমাদের চোখের সামনে ঘটে চলেছে নিরন্তরভাবে, যেখানে সাধারণ মানুষের মধ্যে অনন্য সাধারণ কীর্তি তৈরি হচ্ছে। তাই সাধারণ মানুষের প্রতি আমার অনেক বেশি কৃতজ্ঞতা, সাধারণ মানুষের সাথে আমার অনেক বেশি প্রেমময়, ভালো লাগার, ভালোবাসার সম্পর্ক। অনেকে অলরেডি আমার স্টুডিওতে এই মুহূর্তে ছুটে এসেছেন, ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে ছুটে এসেছেন এই শীতার্থ মানুষগুলোর জন্য কাপড় নিয়ে, প্রচুর কালেকশন। ইমা, আমরা যেটা চিন্তা করেছিলাম যে প্রতিবারই আমরা যখন মানুষকে আহ্বান করি, সবাই আমাদের কাছে, আমাদের চাওয়ার চাইতে, আমাদের এক্সপেকটেশনের চাইতে দুহাত ভরে তারা আমাদের কাছে ভালোবাসা উজাড় করে দেয়। এবার আমি দেখেছি যে আমরা জায়গা সংকুলন করতে পারছি না, রীতিমতো হিমশিম খাচ্ছি মানুষের এই কন্ট্রিবিউশন দেখে, প্রচুর প্রচুর পরিমাণে কন্ট্রিবিউশন। আমি কন্ট্রিবিউশনগুলোকে গুছিয়ে রাখবার চেষ্টা করছিলাম, যেটা সম্মুখভাবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, বারোই কিরকম মনে হচ্ছে কালেকশন, কি কি ধরনের অবস্থা মনে হচ্ছে?
গুরু, আসলে আপনি যেটা বললেন সেটাই, যে আমরা যেভাবে চেয়েছিলাম, আমাদের যতটুকু আশা ছিল তার থেকেও প্রচুর পরিমাণে আমরা বেশি পেয়েছি, এটা আমার কাছে মনে হচ্ছে। কারণ আমি সামনে থেকে যেহেতু দেখছি যারা আসছেন, তাদের সাথে কথা বলছি, তো যে পর্যন্ত এসছে আরো প্রচুর পরিমাণে ফোন আসতেছে যে তারা নিয়ে আসবে, তো আমরা যতটা আশা করছি তার থেকে অনেক অনেক গুণে বেশি আমরা পাচ্ছি।
That's really good. এবং সেই সাথে আমরা অনুরোধ করেছিলাম যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং সে মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখন শেয়ার করে দিচ্ছি আপনাদের কাছে, কারণ এটা বলার উদ্দেশ্য ছিল আমরা এর আগে কিন্তু কখনোই টাকা এন্টারটেইন করিনি, কিন্তু মানুষের ভেতর থেকে ফিডব্যাক আসছে এরকম যে সাধারণত গরম কাপড়ের চাইতে যদি কম্বল জাতীয় কোনো কিছু দেওয়া হয় সেটা হয়তো একটা শীতার্থ মানুষের জন্য অনেক বেশি উপকারে আসে। সেই কারণে আমরা এই অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার আপনাদের সাথে শেয়ার করতেছি, 01841904928, 01841904928, এই বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এটি মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনারা টাকা পাঠান। সেই টাকাগুলো প্রত্যেকটা টাকার মাধ্যমে আমরা চেষ্টা করব কত বেশি কম্বল সংগ্রহ করা যায়। এবং 11 জানুয়ারি রেলওয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের এই উদ্যোগটার আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি, শীতার্থ মানুষগুলোর কাছে কাপড় পৌঁছে দেওয়ার কাজ। এবং আমার বিশ্বাস আপনারা সকলেই সাথে থাকবেন, যারা কাপড় তুলে নিয়ে আসছেন আমাদের কাছে, তারাও কিন্তু চেষ্টা করবেন আমাদের সাথে থেকে কাপড়গুলো শীতার্থ মানুষের কাছে পৌঁছে দেওয়ার। যে পাঠাগার প্রতিষ্ঠান থেকে এসেছেন, জি প্লিজ একটু কথা বলেন, ছোট্ট করে আপনাদের পরিচয়টা একটু দেন আমাদের কাছে। জি প্লিজ।
আসসালামু আলাইকুম, আমি শাকির বলছি, আমাদের পাঠাগার নাম আসামস পাঠাগার, এটা সোনাগাঁয়ে।
আসামস,
আসাম সূর্য।
জি,
এটা অনেক 6 বছর প্রতিষ্ঠিত হয়েছে। আমি যেহেতু অনেকদিন আগে থেকে এই অনুষ্ঠান শুনি, তো গুরুর আহ্বানে আর কি অনেক বেশি ধন্যবাদ গুরুকে এবং ঢাকা ফ্যানকে, যে আমাদেরকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য, যে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য। তা আমরা গ্রামে গ্রামে যখন এইটা নিয়ে আলোচনা করি, আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছে, আমরা অনেক চেষ্টা করছি এবং ছোট থেকে বড় সবাই অনেক আনন্দিত যে আমরা একটা কাজে জড়িত হয়েছি, আর বিশেষ করে এর মাধ্যমে ঢাকা ইলাকার মানুষ নতুন করে কিনতে পারছে। তা আমরা বললাম যে আসলে ডাকাই থানার মাধ্যমে এরকম একটা কাজ হয়েছে, সেই জন্য আমরা আসি সাধারণ মানুষের সহযোগিতা করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা, অনেক বড় একটি কাজ করেছেন এবং যেভাবে আপনারা চারিপাশে মানে একদম চারিপাশকে ভাইব্রেট করে তুলেছেন, সবাই অনেক বেশি ইন্সপায়ার্ড হবে আপনাদের কাজগুলোকে দেখে যে না আসলে এরকম ভালো কাজের সাথে আমাদের একসাথে সবাই মিলে থাকা উচিত।
জি, আমার পাশে যারা আছে যে সাতজন,
যে একটু পরিচয় করিয়ে দেন।
মামুন, হৃদয়, পারভেজ অনেক খাচ্ছে সারাদিন আমার সাথে, তিন চার দিনের সাথে খাওয়া খায়নি, এরকম গ্রুপ
একদম এরকমই মনে হচ্ছে, মানে ক্লান্তি ক্ষুধা সমস্ত কিছুর ছাপ অনেক বেশি স্পষ্ট।
কিনা গতকাল থেকে ঘর থেকে বের হয়েছে, এখনো তো যায়নি, এখনো সারাদিন আমার সাথে ছিল, খাবারও খায়নি, এরকম লোকগুলো এই যে আমার সাথে।
মামুন, পারভেজ, হৃদয় অনেক কৃতজ্ঞ, অনেক খুশি হয়েছি
তোমাদের এই কাজের জন্য। অনেকে আছে যেমন ফাইম আছে, নাহিদ আছে, আরাফাত আছে, এরা অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করছে, আসলে আমাদের পক্ষে এরকম ভাবে তো।
তোমাদের ব্যানারটা করে দেখি, ব্যানারটা দেখে আমার চোখে পানি চলে এসেছে যে কি পরিমাণ ভালোবাসা নিয়ে, কি পরিমাণ ভালো লাগা নিয়ে তোমরা আমার কাছে এসেছো। বিশ্বাস করো, তোমাদেরকে আমার তো দেবার কিছু নাই, রাইট? আমি তো আর সেই অর্থে এমন কোন ক্ষমতার অধিকারী আমি না, আমি আসলে নিজেকে সবাই দেখতে পছন্দ করে, বাট আমি আমি খুশি হয়েছি অন্য জায়গায় যে আমার আমাকে আপনারা আপনাদের ভালোবাসার খুব চমৎকার একটা জায়গাতে জায়গা করে দিয়েছেন বলে। এই যে ছেলেগুলি বাড়ি থেকে এভাবে না খেয়ে না দিয়ে কোনো রকমের ক্লান্তিহীন ভাবে দিনের পর দিন এভাবে পরিশ্রম করেছে, এই 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 ভালো লাগা রাখবার জায়গা আমার নেই, এই কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আমি আসলে খুব সাধারণ একজন মানুষ, আমি অন্তর অন্তঃস্থল থেকে আপনাদের কাছে হয়তো দোয়া করতে পারি, দেশ বিদেশ থেকে যারা এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছে সবাই মিলে দোয়া করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করে নেন, স্রষ্টার একদম নেক বান্দা হিসাবে কবুল করে নেন, যাদেরকে দিয়ে স্রষ্টা আমাদেরকে সামনে থেকে পথ চলার শক্তি এবং সাহস সবকিছু দেখিয়ে দিবেন আর কি। কারণ বাংলাদেশ যত বেশি আমরা মিথ্যা আস্ফালন করি না কেন, বাংলাদেশ পরিপূর্ণভাবে আসলে নির্ভরশীল সাধারণ মানুষের উপরে, আম জনতার উপরে, যাদের যারা সরাসরি কায়িক পরিশ্রমের সাথে জড়িত। আমি যদি গার্মেন্টস এর কথা বলি, আমি যদি লেদার ইন্ডাস্ট্রিজ এর কথা বলি, আমি যদি অন্য অন্য সমস্ত কিছুর কথা বলি, আমাদের যত কিছু সাফল্য গাথা সবকিছু সেই মানুষগুলোর জন্য যারা একেবারেই সাধারণ মানুষ। খুব খুশি হয়েছি আপনারা এসেছেন বলে, আমি আসলে সত্যি অনেক বেশি কৃতজ্ঞ, সত্যি অনেক কৃতজ্ঞ,
আমরা অনেক কৃতজ্ঞ ঢাকা মেয়রের প্রতি, বিশেষ করে আপনার প্রতি, যে আমাদেরকে এরকম একটা সুযোগ দিয়েছেন আমাদেরকে একটা ভালো কাজ করার জন্য।
আজকে আমার জন্য বিশেষ একটা দিন, একজন বয়স্ক লোক পেছনে আছে, আমি একটু তার চেহারাটা একটু দেখি যে আপনি এসেছেন কোথেকে, আপনারা সাথে থাকেন, আপনি সাথে থাকেন, সাথে থাকেন, জি ওনাকে দেন।
আসসালামু আলাইকুম।
জি,
আমি আসছি উত্তরা থেকে, আমার ছেলে এই উদ্যোগ নিচ্ছে আপনার ইয়ে দেখে, সেই জন্য।
কই আপনার ছেলে কই? সাব্বির, সাব্বির, জি জি, আমার সাথে পরিচয় হলো বাইরে।
তাই আমার ছেলে যখন আসছে আমার অফিসের পাশেই, তো দেখলাম ছেলে এত রাত্রে যাবে, তা আমি ওকে কেমনে রেখে যাই, আমি সেই জন্য আপনার অপেক্ষায় এতক্ষণ বসেছিলাম। আমার ছেলে
আপনার বয়স কত এখন?
এখন প্রায় 60 এর মতো।
60 এর মতো, কথাটা বলবো না মনে হয়েছিল, বাট শেয়ার করেই ফেলি। আজ আমার বাপকে হারানোর দিন, 4 বছর পূর্ণ হলো আজ, এরকমই এই দিনে গত 4 বছর আগে আমার বাবাকে হারিয়েছি। আমার জীবনের সবচাইতে ভালো লাগার যে মানুষটি পৃথিবীতে, যে মানুষটাকে সবচেয়ে বেশি আমি ভালোবেসেছিলাম, যে চলে যাওয়ার পর আমার কাছে সব পৃথিবীর সমস্ত ভালো লাগে অনেক বেশি নিরস মনে হয়, পৃথিবীর কোনো কিছু আমার কাছে মূল্যবান আর মনে হয়নি। স্রষ্টা যদি কোনো সিস্টেম দিতেন, তুই যদি 1000 বার মৃত্যুবরণ করিস তাহলে তোর বাবাকে ফিরে পাবে, আমি হয়তো তাই করতাম। এই জন্য মুরব্বী কোনো মানুষকে দেখলে, বয়সী কোনো মানুষকে দেখলে, আমি আমার বাবার স্মৃতি, বাবার অস্তিত্ব সবকিছু খুঁজে ফেলে দেখার চেষ্টা করি।
সাব্বির, তুমি সত্যি অনেক বেশি ভাগ্যবান এই এই দৃষ্টি যে তোমার বাবা এখনো বেঁচে আছেন। এই সুযোগ কখনোই হাতছাড়া করো না, যতদূর সম্ভব যত বেশি সম্ভব তুমি তোমার বাবার সেবা করো। আমি তো বারবার বলি না, আমার কোরআন মাজিদ ঘাটলেও বাবার সম্বন্ধে ভাবে শিখাই দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগিরা, কিভাবে প্রার্থনা করতে হবে স্রষ্টা শিখিয়ে দিচ্ছেন তার বান্দাকে। অন্যান্য বিভিন্ন ধর্মের শ্লোক অনেক সময় আমি কোট করি, যেমন কোনো জায়গা নেই যেখানে হয়তো বাবা মার কথা উল্লেখ করা হয় না। বড় বেশি ভালো লাগার জায়গা হচ্ছে বাবা। আজ এই বিশেষ দিনে যখন তাকে স্মরণ করি, তার সমস্ত ভালো লাগা ভালোবাসার কথা আমার চোখের সামনে ভেসে ওঠে। রাজশাহীতে আমার বেড়ে ওঠা, যেখানকার সবচেয়ে ভালো একটি স্কুল গভর্নমেন্ট ল্যাবরেটরি, আমি যখন ফার্স্ট হয়ে ঢুকলাম, আমার বাবার সে কি ভালো লাগা, আমার বাবার সে কি উচ্ছ্বাস, সে কি আনন্দ, এখনো ঝকঝক করে। চেঁচিয়ে উঠলেন আমার বড় ভাইয়ের নাম রবি, রবির মা দেখেছ আমাদের ছেলে ফার্স্ট হয়েছে। যে বাবা আমাকে দিন রাত 24 ঘন্টা বই নিয়ে বসে থাকতে, আমি পড়তাম না যেন আমার বাবা নিজে পড়ত। আমার বাবা তোমার বাবার মতো খুব বেশি মাত্রায় সাধারণ ছিলেন, স্রষ্টা তাকে ক্ষমতা দিয়েছিল, সে চাইলে ডায়মন্ডের ফ্রেমের চশমা পড়তে পারত। কোনোদিন আমার বাবাকে আমি দেখিনি কলার আলা কোনো শার্ট পরতে, একটা পাঞ্জাবি দিয়েই পারে না যে উনি সমস্ত কিছু পার করে দেয়। হোয়ারাজ মফস্বলের মতো একটা জায়গা রাজশাহী থেকে উনি আমার ওনার ছেলেকে পড়তে পাঠালেন ঢাকা রেজিডেন্সিয়াল মডেল। ঢাকা রেজিডেন্সিয়াল মডেলে সাধারণত উচ্চবিত্ত মানুষের ছেলেমেয়েরা পড়ে, আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলি। উনি স্বপ্ন দেখলেন আমাকে ঢাকা রেজিডেন্সিয়াল পড়ানোর। একজন মানুষকে আমি কাছ থেকে দেখে চিনে বুঝেছিলাম যে মানুষ, যে সময় আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি, কল্পনা করি যে আমার কি হবে, আমার কয়টা বাড়ি হবে, আমার নাম কিভাবে হবে, আমি কত দূর পর্যন্ত আমার নাম পরিচয় পৌঁছে দিতে পারবো, সেখানে তাকে স্বপ্ন দেখতে দেখেছিলাম তার ছেলেদের কি হবে, তার ছেলেরা কি হবে, তার ছেলের পরিচয়ে তিনি বড় হতে চান, তার ছেলের পরিচয়ে তিনি বেঁচে থাকতে চান। আমি আসলে অনেক বেশি দুর্ভাগা, কেন জানি মনে হতো বারবার বাবা যদি চলে যায়, যে কারণে মাঝে মাঝে রাত বিরাতে বাবা দরজা ঠেলে একবার করে দেখে আসতাম বাবা আমার কেমন আছে। বাবা যদি না থাকে বাবার চেহারা যেন আমি মনে করতে পারি, যেন বারবার চোখ ফেলে ফেলে বাবার দিকে তাকায় থাকতাম। বাবা আমার 4 বছর আগে চলে গেছে, আমাকে একটাবার থেকে যত্ন নেওয়ার সুযোগ দেয়নি। আমার বাবা যখন ম্যাসিভ স্ট্রোক করেন, বাবাকে যখন টেনে তোলার চেষ্টা করছে, অসম্ভব ওজন ভারী হয়ে গেছে, কোনোভাবেই তাকে বিছানা পর্যন্ত নিয়ে যেতে পারছেন। বাবা আমার অসহায়ের মতো, প্রথম এবং শেষবারের মতো। তিনি ছিলেন অনেক রাশভারী ধরনের লোক, কোনোদিন তাকে অসহায়ত্বের ছাপ তার চোখে মুখে দেখিনি। সেদিনই প্রথম এবং শেষবারের মতো অসহায়ের মতো আমার দিকে তাকিয়েছিল, তার চাইতে বেশি বড় বেশি বুকের ভিতরে খান খান হয়ে শব্দ হয়ে যেতে পড়েছিলাম আমি। আজ এত প্রেম আমার, মানুষ এত ভালোবাসে, এতই করে সবকিছু, কিন্তু আমার আসলে সে অর্থে এত বেশি সরস মনে হয় না, অনেক বেশি নিরাশ মনে হয়। কিন্তু আমার বাবাটা যদি সামনে থেকে দেখত, আমার মনে হয় যে অনেক জন্মের পুণ্য, অনেক জন্মের ভালো লাগা আমার মধ্যে তৈরি হতো। এটা অসম্ভব, কল্পনার বাইরে সাব্বির, বাপের হঠাৎ করে ভাবে চলে যাওয়া। আমার বাবার লাশ হয়ে যখন তিনি শুয়েছিলেন, যতক্ষণ তাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি ততক্ষণ পর্যন্ত আমি পাশে বসে তাকায়েছিলাম, শুধু কান্নাকাটি না, শুধু তাকায়েছিলাম যে তার চেহারাতে কোনোভাবে আমার ভেতর থেকে যেন হারিয়ে না যায়, কোনো না কোনোভাবে আমার চোখগুলো দিয়ে তাকে ফ্রেমবন্দি করে রাখার চেষ্টা, সারা জীবন যেন আমার মনের মধ্যে আমার বাবা একেবারে জীবিত অবস্থায় থাকে। আজ পর্যন্ত আমার বাবার নামের আগে মরহুম বা লেট শব্দে আমার বসাতে বড় বেশি কুণ্ঠা হয়। আমার অস্তিত্বের মধ্যে, আমার অনুরণের মধ্যে, আমার কলিজার মধ্যে আমার বাবা বেঁচে আছে। আমার বাবাকে যখন কবরে নিয়ে যাওয়া হয়, আমি শুধু চেঁচিয়ে এই কথাই বলতেছিলাম, আমার কলিজার টুকরা ওটা আমার কাছ থেকে আপনারা নিয়ে যান না। আনফর্চুনেট, যেই দিন আমি আমার বাবাকে হারিয়েছি, ফর্চুনেট যেই দিনে অনুষ্ঠান হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে আমার সাথে যুক্ত আছে। আমি একটু বেহায়ার মতোই হোক বা একটু লোভীর মতো সবার কাছে দোয়া করতেছি যে প্লিজ আমার বাবার জন্য প্রার্থনা করুন। হয়তো অনেকে বলবে যে নিজের বাবার প্রসঙ্গ হয়তো সময় নিয়ে নিলেন, আপনাদের অনেকের জন্য সবার জন্য সবসময় কিছু না কিছু বলার চেষ্টা করি, আজ কিছুক্ষণ সময় কয়েকটা মিনিট আমার বাবার জন্য চেয়ে নিলাম, প্লিজ আমার বাবার জন্য দোয়া করবেন সবাই। আমার বাবার জ্ঞাত বা অজ্ঞাত স্বরে যদি কোনো অন্যায় ভুল করে থাকেন, স্রষ্টা যেন তাকে ক্ষমা করে দেন। তিনি অনেক বেশি মানুষের জন্য পাগল ছিলেন, তার কন্ট্রিবিউশনে তৈরি হয়েছে আমাদের এলাকায় একটি মসজিদ, একটি প্রাইমারি স্কুল, একটি হাই স্কুল, একটি গামাট, একটি মাদ্রাসা। সরাসরি তার কন্ট্রিবিউশনে মানুষকে সাহায্য সহযোগিতা নিয়ে তিনি এই কাজগুলো করেছেন। মরার পরও নাকি সদকা জারিয়া হিসেবে সব কাজের পুণ্য সেই মৃত ব্যক্তির পাশে যোগ যোগ হতে থাকে। তাই যদি হয় সবকিছুর বিনিময়ে হলেও স্রষ্টা যেন এইসব ভালো কাজগুলোকে কবুল করে নিয়ে আমার বাবার জ্ঞাত এবং অজ্ঞাত স্বরে যদি কোনো ভুল করে থাকে তাকে যেন স্রষ্টা ক্ষমা করে দেন। এবং অবশ্যই আমি প্রার্থনা করছি যারা যারা গত হয়েছেন সবাই যেন সবার এই ভালো লাগে, যারাই বাবাকে হারিয়েছেন তারা যেন সবাই তাদের বাবার জন্য নেক দোয়ারে আমরা সবাই মিলে প্রার্থনা করছি তারা যেন অবশ্যই তারা যেন স্রষ্টার কাছে পরম শান্তিতে থাকেন যেমন শান্তিতে তারা আমাদেরকে রাখবার চেষ্টা করেছিলেন। বড় ভালোবাসি আমি মানুষটিকে, পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকে এত বেশি ভালো আমি কাউকে কখনো বাসিনি। যে চলে যাওয়ার পর কয়েক জন্মের কাঙ্গাল হয়ে গেছিলাম, বড় বেশি এতেই আমি। আব্বা তুমি যেখানেই থাকো অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, পাগলের মতো ভালোবাসি তোমাকে। আপনাকে দেখে আমি সত্যি আমি খুব খুশি হয়েছি। প্রসঙ্গত আমি চেষ্টা করছিলাম, নিজের সাথে ফাইট করছিলাম যে প্রসঙ্গগুলো না আসে, কারণ আমি বললাম যে আনফর্চুনেট যে আমি এই দিন হারিয়েছি বাবাকে, আর ফর্চুনেট যতগুলো মানুষের দোয়া চাওয়ার সুযোগ আমার তৈরি হলো। আমি নিজের সুযোগ নিয়েই কথাগুলো বললাম যে প্লিজ একটু প্রার্থনা করবেন সবাই। আপনাকে দেখে আর থামতে পারলাম না, দোয়া করেন আমাদের জন্য, আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো সাববেন
ইনশাল্লাহ। আপনার যে মনের উদ্যোগ, আপনি যে আশা ভরসা নিয়ে ভবিষ্যতের দিকে অসহায় মানুষের দিকে তাকাচ্ছেন, আল্লাহ পাক যেমন আপনার মনের আশা বাঞ্ছনা পূরণ করে, সবাই ভালো থাকেন।
জি আমি একটু একটু করে সবার সাথে কথা বলি সাববেন।
আসসালামু আলাইকুম গুরু, আমি সাব্বির আহমেদ উত্তরা থেকে আসছি। গুরু আজকে আমি আসছি দেশের টানে আপনার ভালোবাসার জন্য এখানে আসছি। গুরু আজকে আমি যে কাজটা করছি শুধু এটা আমার একার না, এটা আপনাদের সবার, আপনার আমার সবাই আপনার সাথে আছেন। আমার সাথে আছে শাওন, সাজ্জাদ, আশিক, তারপর শিলা, মারিয়া, এমন আরো অনেকেই আছে যারা আমাকে অনেক সাহায্য করছে এই কাজগুলো করার জন্য। গুরু আমি আপনাকে বুঝাতে পারবো না যে আমি কতটা সাপোর্ট পাইছি, বিশেষ করে আমার ছোট ভাই যারা আছে তাদের কাছ থেকে অনেক সাপোর্ট পাইছি এই কাজটা করার জন্য। গুরু আমি আসলে কিভাবে বুঝাবো যে কতটা ভালোবাসি আপনারে, যে আপনার সাথে আমি অনেকদিন যাবৎ আছি, যখন আপনি রেডিও আমায় ছিলেন তখন থেকে আমি আপনার সাথে আছি, এখন পর্যন্ত আছি, প্রত্যেকটা প্রোগ্রাম আমি আপনার শুনি, এখন পর্যন্ত মনে হয় না কোনো প্রোগ্রাম মিস হয়েছে। গুরু বুঝাতে পারবো না যে কতটা আপনাদের চাই আমি।
শ্রদ্ধা যদি করতে হয় বাবাকে শ্রদ্ধা করো, তাকে ভালোবাসো, মাকে শ্রদ্ধা করো, মাকে ভালোবাসো, বিশ্বাস করবো করবা তখন যখন আল্লাহ না করুক আমার মতো এই এই কপাল কারো হোক, সময় থাকতে যা প্রয়োজন তার চেয়ে বেশি বেশি করো, বেশি বেশি ভালোবাসো, বেশি বেশি তাদের পাশে থাকো, এই সুখ স্মৃতিগুলো একসময় তোমার পুঁজি হয়ে থাকবে। আর যদি কোনো অন্যায় করো, ভুল করো, তাদের দীর্ঘ নিঃশ্বাসের কারণ হও, পুরো জীবন অভিশপ্ত হয়ে যাবে। ভালো থেকো।
জি গুরু আমি আরেকটু কথা বলবো, যেমন এতটা ভালোবাসে যে আজকে সারাদিন তিনি ডিউটি করছে এখানে গুলশান দুয়ে, তারপর যখন বাবা অফিস ছুটি হলো তখন আমার ফোন দিচ্ছে যে তুমি কোথায়, আমি বলছি আমি তো ঢাকা শহরে আছি তো এখানে দেরি হবে অনেক, বলতেছে বাবা বলছে আমি আসি একটু দেখা করে দিই, বাবা বলছে আচ্ছা ঠিক আছে আসো। তো বাবা যখন দেখলো যে অনেক দেরি হচ্ছে, বাবা বলছে বাবা তুমি চলে যাও, বলছে তুমি এত রাতে কিভাবে যাবা উত্তরায়, আমি তোমার নিয়ে তারপর যাবো। বাবা আজকে দুই দিন যাবৎ উনি অনেক পরিশ্রম করছে, ওনারও ঘুম হয় না ঠিক মতো, তারপর বাবার বসে বাবা যায় নাই একটা কারণে আমার কথা চিন্তা করে এখান থেকে উত্তরা কি বলো, অথচ আমি এখন যথেষ্ট বড় হয়েছি আমি নিজে যাইতে পারি, তারপর আমার বাবা এত টেনশন করে আমার জন্য যে এখন পর্যন্ত এখানে তিনি দাঁড়ায় আছেন।
ভালো থেকো, দোয়া করি অবশ্যই ভালো ভালো থেকো, এবং অবশ্যই যে কথাটা বারংবার আসছে মুখে বাবা মার প্রতি অনেক বেশি কেয়ারিং হও, একে একে অল্প অল্প করে সবাই মিলে একটু 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 করে নিজের পরিচয় দিয়ে। হ্যাঁ অনেক শুভকামনা। আসামস রাইট, আসামস পাঠাগার, সূর্য রাইট, এর মানে আসামস পাঠাগারের যারা যারা ছিল, মামুক ছিল, রানা ছিল, মামুন ছিল, তোর নাম কি, পরহেজ ছিল, একশো জন সদস্য। অনেক খুশি হয়েছে আমি তোমাদের আসাতে, আমি আমাকে সত্যি অনেক বেশি কৃতজ্ঞ করে গেলে তোমরা। অনেক ভালো থেকো, অনেক ভালো থেকো। জি অল্প অল্প করে একদম ছোট ছোট করে।
আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম, হায়দ্রাবাদ দক্ষিণখান থেকে এসেছি। যে গুরু আমি একটু সময় নিয়ে কথা বলি, সেটা হলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। আমি একদম পোশাক শ্রমিক, আমি এখানে গত বৃহস্পতিবারে আসার জন্য রাত 12টা পর্যন্ত অপেক্ষায় ছিলাম, আসতে পারিনি, নিজে অসুস্থ ছিলাম। আমি এখানে যে পোশাকগুলো নিয়ে এসেছি সবকটাই পুরাতন, আমার নতুন কেনার মতো
কোনো সমস্যা নেই, দেয়নি কোনো অসুবিধা নেই।
তো আমার একটা পোশাক পুরাতন আমি ওইটাই নিয়ে এসেছি, এবং এখানে আনার জন্য কালেকশন করতে চেয়েছিলাম, অনেকের কাছে গিয়েছি, অনেকে আমাকে অপমান করেছে, কেউ কোনো স্টেট বলেছে যে তোর মতো ফকির দুনিয়াতে আর নেই, গুরু, আমি তাদের কথায় কিছুই মনে করি নাই, কারণ জীবনে শুরু থেকে অনেক কষ্ট করেছি, অনেক বড় হয়েছি,
আমি বুঝতে পারছি। এই জিনিসটা কিন্তু মেনে নিয়ে আসতে হবে। ভালো লাগা, ভালো বাসার, ভালো পথের কোন শর্টকাট নাই। যারা সে শর্টকাট চিন্তা করবে তাদের আসলে এই কাজটা কিন্তু মেনে নেওয়ার কোন সুযোগ নেই। যে কোনো পরিস্থিতি ঘটতে পারে, এটা মেনে নিয়েই কিন্তু এই পথে আসতে হবে। মানুষেরও দোষ নাই, মানুষ মানুষের পাশে দাঁড়াতে চায়, কিন্তু মানুষের আসলে ভালোবাসার, বিশ্বাস করার জায়গা খুবই কম। আপনি না, আমি না, আরেকজন না, কিন্তু অনেকেই নিরন্তরভাবে দিনের পর দিন মানুষকে প্রতারিত করে চলেছে। কাকে বিশ্বাস করবে মানুষ? এই কারণে টানেলের মধ্যে যদি কখনো কোনো অন্ধকারের ভিতরে সামান্য একটু আলোর ছটা দেখতে পায়, মানুষ তখন ছুটে চলে আসে। আমাদের এই জায়গাটাকে মানুষ ভাবতেছে যে না, এখানে এসে তার এত কষ্টার্জিত পয়সা দিয়ে তৈরি করা কোনো জিনিস সেটা হয়তো বিফলে যাবে না, প্রতারিত হবে না, ভুল জায়গায় পড়বে না, তাই আসতেছে। আমরাও দায়িত্ব নিয়ে সেই কাজগুলো করছি বিধায় মানুষের কাছে, সেই জবাবদিহিও আমরা করছি বিধায় মানুষ আমাদের কাছে ফিরে আসছে। কিন্তু যদি আমরা না করতে পারি তখন হয়তো আর মানুষ আমাদের কাছে ফিরে আসবে
না। গুরু, আমি এই জন্য কষ্ট পাই না, কষ্ট পাচ্ছি। আমি একটা কথা বলি, সেটা হলো 2005 সালে আমি সিলেটের কানাইঘাট এলাকায় ছিলাম, কর্মরত, ওখানে একটা কাজে গিয়েছিলাম। তো শীত যে কি কষ্ট সেটা আমি বুঝেছি। আমার কাছে মাত্র না মাত্র দুইটা কাঁথা ছিল, স্কুল ঘরে ছিলাম, তো একটা বিছাইতাম আর একটা গায়ে দিতাম। শীত আমাকে এত কষ্ট দিত যা আমার শীত নিবারণ করার মতো কোনো ক্ষমতা ছিল না। আমার কয়েকটা পুরাতন পোশাক ছিল, প্যান্ট শার্ট যা ছিল সবগুলো আমি একসঙ্গে পরতাম গরু, রাত রাত কাটানোর জন্য। তারপরে আমি পারতাম না, এতটা কষ্ট হয়েছিল। তা আমি এই শীতের কষ্ট আর যে কোনো কষ্টই হোক, সব কষ্টের মধ্যে দিয়েই আমি বড় হয়েছি। কষ্ট যে
চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে। অনেকে আছে, আমরা একটু একটু একদম একটু একটু করে কথা বলি, অনেকে আছে একদম একটু একটু করে। প্রত্যেকে এসেছেন, জাস্ট ওর নাম আর পরিচয়টা দিন।
আমার নাম মোহাম্মদ জয়, আমি তেজগাঁও রহিমের মসজিদ থেকে এসেছি। আমি একটা বাণিজ্য বলে চাকরি করতেছি, তো কিছু টাকা পেয়ে আমি একটা সুইটার কিনে এনেছি।
থ্যাংক ইউ।
তো আমার ভুল কথা কি কইছি?
তোমার সুইটার কই?
না, আমার বাসায় আছে।
বুঝো,
হাতে
সরাসরি নিই না, ওই অ্যাকাউন্ট নাম্বার যেটা দিয়েছিলাম আব্দুল্লাহ রায়, ওনার অ্যাকাউন্ট নাম্বারই, ওই যে অ্যাকাউন্ট নাম্বারই দিয়ে দেন, সরাসরি টাকা ওনার কাছেই যাবে।
আর ওই
আমরা সরাসরি টাকা নিয়ে
আপনি কম বই দিলে
কম বই বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, সে বিকাশ নামে অ্যাকাউন্ট নাম্বারটা তো আপনি জানেন
দিয়ে দিছি এখানে উঠছে। বলছি যে আপনি ঠিক করে নেন
কার কাছে? হ্যাঁ,
বিকাশ
করে দিতে। আচ্ছা ঠিক আছে,
আমি অতগুলো বুঝি না, তাই জন্য আজকে রাতে
দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। একদম একদম ছোট্ট করে শুধু নাম আর পরিচয়, অনেকে আছেন, আমরা মূল অনুষ্ঠানে যাওয়া উচিত।
গুরু, আমি স্বপন বলছি, সোনারগাঁ থেকে এসেছি। আমি ইন্টার সেকেন্ড ইয়ার পরে এবার এসএসসি এক্সামিনি, তো আমার লেখাপড়ার পাশাপাশি
এইচএসসি এক্সামিনি পরীক্ষা কবে?
এই এপ্রিলের 3 তারিখ।
আচ্ছা, সময় আছে। হ্যাঁ, তাই তো।
তো আমি আমার লেখাপড়ার পাশাপাশি গরিব দুঃখীদের পাশে,
দ্যাটস গুড, দ্যাটস গুড, ভেরি গুড,
গরিবদের পাশাপাশি আমি সবার সাথে
চালিয়ে যাই, চালিয়ে যাই। ভেরি গুড, ভেরি গুড। নেক্সট, তুমি।
আসসালামু আলাইকুম, আমি সোনারগাঁ থেকে বলছি, আলমামুন। আমি লেখাপড়া করতেছি ইন্টার সেকেন্ড ইয়ারে, এপ্রিলে পরীক্ষা।
তুমি কি আসাম গ্রুপেরই?
জি।
আচ্ছা, ভেরি গুড মামুন, ভালো থেকো, তোমাদের জন্য আমার অনেক অনেক দোয়া। আসাম লাইব্রেরি পাঠাগার। বলো, তোমার নাম?
আমার নাম,
ওটা লাগবে না।
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হৃদয়। আমি আমি
জালুকাঠি
মানে তো অনেক দূর,
জালুকাঠি বরিশাল বিভাগ জালুকাঠি থানা। আমার পোশাক থেকে গ্রামের নাম প্রেমার, আমি ওখান থেকে আসছি। আমি সবসময় চেষ্টা করি গরিব দুঃখীদের সাহায্য করার, এবং আমার কাছে
এটা আমাদের নিজস্ব দায়িত্বের মধ্যে অ্যাকচুয়ালি পড়ে।
জি। আসসালামু আলাইকুম গুরু, আমার নাম শাওন, আমি উত্তরা থেকে এসেছি।
শাওন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম, আমার নাম মাসুদ রানা, আমি সোনারগাঁও থেকে আসছিলাম পাঠাগার।
থ্যাংক ইউ মাসুদ। আর কেউ, আর কেউ আছেন? ওর সাথে আমি অবশ্য কথা বলেছি, কাল না কবে, বৃহস্পতিবারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিছু বলবে? কাপড় চোপড়। তোমরা কে কি, কয়জন?
আমরা আগে চারজন আসছিলাম।
ওই চারজনই আবার আসছো, ভাই?
পনেরোটা কম্বল নিয়ে আসছি, ঠিক আছে?
আলহামদুলিল্লাহ, এটা খুব কাজের খবর, এটা অনেক সহজ হবে। তোমরা কি ওই যে তাঁতি জুতো ইয়া দেখছো, মাথায় আছে? তোমাদের কথা আমি আজও বলেছি অনুষ্ঠানের শুরুতে, তোমাদের কথা বলেছি। খবরদার, ওই ভাবনা কিন্তু আর ভাববা না। মনে আছে কি বলছিল গতদিন?
আমি আপনার যে গত মঙ্গলবারে বলছিল,
ওইভাবে কখনো বলবা না।
সর্বপ্রথমে তো আমি অনেক অনেক খুশি হয়েছি আপনার কথাটা শুনে।
আজকেও বলছি তোমাদের কথা আমি অনুষ্ঠানের শুরুতেই, ওইভাবে ভাববে না কখনো। তোমরা আছো তাই বাংলাদেশ আছে, তোমরা না থাকলে বাংলাদেশ থাকবে না। একাত্তরে মুক্তিযোদ্ধাদেরকে বলা হয়, তোমাদের রেফারেন্সটাই নিয়ে বলেছিলাম, ওদেরকে আমরা যদি মুক্তিযোদ্ধা বলি, তোমরা কিন্তু স্বাধীনতা যোদ্ধা। কারণ এই স্বাধীনতা যে কোনো সময় বিপন্ন হয়ে যেতে পারে, হাত ছাড়া হয়ে যেতে পারে। এই স্বাধীনতা তখনই থাকবে যদি অর্থনৈতিক মুক্তি থাকে, অর্থনৈতিক চাঞ্চল্য থাকে। অর্থনৈতিক ভাবে যদি আমরা মুখ থুবড়ে পড়ি, স্থবিরতা চলে আসে, তাহলে কিন্তু দেশবাসীর দেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে। এই অর্থনীতিকে চাঙ্গা করে রেখেছে কারা? তোমাদের মতো মানুষ যারা কায়িক পরিশ্রম করে অর্থনৈতিক চাকাকে সচল রেখেছে। তো তারা যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, শ্রদ্ধার সাথে বলছি, দেশকে স্বাধীন করেছেন যারা, তোমরা অবশ্যই স্বাধীনতা যোদ্ধা, যারা স্বাধীনতাকে জিয়ে রাখতে সাহায্য করছো। মানুষ ভাবুক আর না ভাবুক, বলুক আর না বলুক, তাদের চাইতে তুমি হাজার গুণে ভালো, যারা দুর্নীতিবাজ, যারা ঋণ খেলাপি, যারা হাজার হাজার কোটি টাকা পয়দা করতেছে দুই নম্বরই করে মানুষের হক মেরে, তাদের চাইতে তুমি অনেক ভালো, অনেক ভালো। তারা যদি মানুষ মিনিমাম অমানুষ হয়ে থাকে, তুমি পূজনীয় কোনো ব্যক্তিত্ব। নিজেদেরকে কখনোই ভাবে ছোট ভাবার সামান্যতম কোনো কারণ নাই। ছোট তারা ভাববে যাদের দীর্ঘ নিঃশ্বাসে পাপ মিশে আছে। থ্যাংক ইউ। আর কেউ, আর কেউ? স্যান্ডেল, স্যান্ডেল কোম্পানি, রাইট? এটা এটা হচ্ছে সোহেল স্যান্ডেল ফ্যাক্টরি। সোহেল স্যান্ডেল ফ্যাক্টরির প্রোপ্রাইটার মিস্টার সোহেল আছে নাকি এখানে? আচ্ছা, মিস্টার সোহেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এই প্রতিষ্ঠান থেকে এত বেশি কন্ট্রিবিউশন আসছে, তাই 95 নম্বর আগাছা দেক রোড ঢাকা 1100, 95 নম্বর আগাছা দেক রোড ঢাকা 1100, যেখানে সহযোগিতায় ছিলেন মোহাম্মদ নীল মিয়া ভাই, মিলন, জাকির, লুকমান, জাহাঙ্গীর, হারুন, ফারুল, দিন ইসলাম, নুরজামান, কবির ভাই, এই ছিল সব মিলিয়ে নীল মিয়া, মিলন, জাকির, লুকমান, জাহাঙ্গীর, হারুন, ফারুক, ফারুল, দিন ইসলাম, নুরজামান এবং কবির। সোহেল স্যান্ডেল ফ্যাক্টরির এই 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 ভাইদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা।
সবাই শুনছে
জি, সবাইকে অনেক অনেক শুভকামনা। জি, আমি নামটা বলেছি। আচ্ছা, কে কে আছে এখন এখানে? সুজন, শামীম,
জলিল,
জলিল আর মানিক, রাইট? অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা।
আসসালাম,
ভালো থাকেন, আর আপনারা দোয়া রাখেন। বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি বন্ধু, বিদায় নিচ্ছি, অনেক রাত। জি জি জি, অনেক অনেক আমরা আবার আলোচনা করব। বিদায় নিচ্ছি বন্ধু, মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। জুনায়েদ, তোমার মায়ের জন্য আমরা অবশ্যই প্রার্থনা করি, স্রষ্টা তাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দোয়া করি, দোয়া করি। জুনায়েদ, ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, দোয়া করুন, জি, দোয়া করুন আমার জন্য, প্লিজ, প্লিজ, জি, প্লিজ, দোয়া করুন। আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আমি সরি যে অনেক সময় নিয়ে নিলাম। আমরা 11 তারিখ পর্যন্ত আমরা ওপেন আছি আপনাদের জন্য। প্লিজ, যতটুকু সম্ভব আপনারা কন্ট্রিবিউট করুন। আপনাদের এই কন্ট্রিবিউশন শীতার্থ মানুষগুলোর জন্য আমরা পৌঁছে দিব, আপনাদেরকে সাথে নিয়ে, পরিপূর্ণ দায়িত্ব সাথে মনে নিয়ে আমরা পৌঁছে দিব সেই মানুষগুলোর কাছে যারা কষ্টে আছে। এবং সেই সাথে আপনারা চাইলেই বিকাশ করতে পারেন নাম্বার 08 01 8 4 1 9 0 4 9 2 8, 01 8 4 1 9 0 4 9 2 8, 01 8 4 1 9 0 4 9 2 8। এই নাম্বারে বিকাশ করলে আমরা এই সংগৃহীত টাকা দিয়ে কম্বল কিনে শীতার্থ মানুষগুলোর কাছে পৌঁছে দিব। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি তাহলে মূল অনুষ্ঠানে। আজকের আমন্ত্রিত অতিথি, অলরেডি তিনি হটসিটে বসেছেন, ক্ষমা চেয়ে নিচ্ছে এক ঘন্টা সময় অতিরিক্ত নিয়ে নেওয়ার জন্য, যিনি হটসিটে বসেছেন তার কাছ থেকে এবং শ্রোতা বন্ধু আপনাদের কাছ থেকে। কারণ শীতার্থ মানুষগুলোর জন্য এই কমিউনিকেশনগুলো দেওয়া দরকার ছিল, যারা এই মানুষগুলোর জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। চলে যাচ্ছি সরাসরি আপনার কাছে, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে আপনাকে।
থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম।
ভালো আছেন?
জি ভালো আছি। আপনি?
জি আলহামদুলিল্লাহ।
সব মিলিয়ে আপনি হট সিটে বসেছেন, আপনার অনুভূতি কেমন?
Not bad.
not bad. এত ঢিলা রিঅ্যাকশন
দেখলে এক ঘন্টা ওয়েট করার পরে এখন এখন ভালো লাগা শুরু করতেছে।
আচ্ছা আচ্ছা দেখা যাক ভালো লাগে। ভালো লাগে আর মন্দ লাগে। হ্যাঁ নার্ভাস তো আমি অ্যাকচুয়ালি আজকে। আপনার বেড়ে ওঠা কোথায়?
আমি উমা ফারহানা নিপা। বেড়ে ওঠা বেসিক্যালি আমার জন্ম নারায়ণগঞ্জ, আর আমার অরিজিন হচ্ছে চাঁদপুর, আর বেড়ে ওঠা নারায়ণগঞ্জেই ছোটবেলাটা একদম। জন্ম থেকে আব্বু সরকারি চাকরি করতো, সরকারি অফিসার ছিল। দেন আমাদের অনেক জায়গা ঘোরা হয়েছে, গাজীপুর, ঘোড়াশাল, আব্বু ট্রান্সফারের জব ছিল দিস সিজন। তো এই তো স্কুল নারায়ণগঞ্জে শুরু হয়েছে, তারপরে আব্বু ট্রান্সফারের কারণে বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে, যাওয়া হয়েছে। আর স্কুল লাইফটা ছিল অনেক ইন্টারেস্টিং। বিভিন্ন স্কুল আমি চেঞ্জ করেছি, দিস রিজন আমার আসলে স্কুল ফ্রেন্ড নেই সত্যি কথা। কারণ এক এক বছর এক এক স্কুল, নতুন নতুন স্কুল, নতুন নতুন জায়গা, এই আর কি। আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন। আমি তারপরে স্কুল লাইফে স্কুল লাইফ শেষ করার পরে যখন কলেজে উঠলাম, আমার বেস্ট ফ্রেন্ড ছিল একটা একজন। বেসিক্যালি আমার ছোটবেলা থেকে ফ্রেন্ড অনেক কম। আমার ঘরের পরিবেশটা এরকম ছিল যে আব্বু আম্মুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভাই বোনই আমার বেস্ট ফ্রেন্ড। আর আমার বাসায় অ্যাকচুয়ালি অনেক ব্রড মাইন্ডেড ফ্যামিলি। আমার বাবা টোটালি অন্যরকম, ডিফারেন্ট মানুষ, কোনো কনজারভেটিভ টাইপের মানুষ না। সো বই লেখাপড়া, গেমস, টিভি দেখা, মানে যা কিছু ছিল সবকিছু আমাদের বাসার মধ্যে। বাইরে যাওয়া, বাইরের পরিবেশ, মানে ঘোরা তোরা অতটা ইচ্ছিল না, সুযোগ মানে অত বাইরের প্রতি এরকম টানটা ছিল না আমার কখনো। টোটালি ঘরের ভিতরেই বড় হওয়া, ঘরের মধ্যেই সবকিছু, সবার আদরে বড় হওয়া, এই এরকম। তো স্কুল শেষ করা, কলেজ শেষ করা, তারপরে যে ভার্সিটি লাইফ, আমার ভার্সিটি ছিল ইডেন কলেজ। আমি নারায়ণগঞ্জ থেকেই এসএসসি ইন্টার কমপ্লিট করি, দেন ভর্তি হই ইডেনে। আর আমি যেহেতু নারায়ণগঞ্জে থাকতাম, নারায়ণগঞ্জ ঢাকা জার্নি করেই আমি পড়াশোনা করেছি, ডেইলি সকালে দেড় ঘন্টা।
অনেক টাফ ছিল, কারণ তখন তো তিন চার ঘন্টা, মানে জ্যাম ট্যাম অনেক অনেক সমস্যা ছিল,
অনেক টাফ। আমি কখনো হোস্টেলে যেয়ে থাকতে পারবো না, কারণ ওই যে বললাম
বহু কষ্ট করে আপনি ম্যানেজ করেছেন।
অনেক ঘর কোনো টাইপের মেয়ে, কারণ কোনো ফ্রেন্ড ওরকম ভাবে হয়নি, আর ওইভাবে আমি মিশতেও হয়তো পারিনি কারোর সাথে। আমার প্রবলেম ছিল হয়তো, কারণ আমার ঘরটা, বই খাতা বা ওগুলোই আমার জগৎ ছিল, আমার ভাই বোন। সো মানে হোস্টেলে থাকবো সেটা আমার ফ্যামিলি থেকেও কখনো চিন্তা করেনি যে মেয়ে দূরে থাকবে, আর আমিও হয়তো পারতাম না, তার চেয়ে জার্নিটাই আমার কাছে ছিল বেটার অপশন। সো প্রতিদিন সকালে দেড় ঘন্টা জার্নি করে যাওয়া, ক্লাস করা, ক্লাস থেকে আবার দেড় দুই ঘন্টা জার্নি করে ফিরে আসা, এই ছিল আমার লাইফ। তার মধ্যে ছিল দু চারজন বন্ধু বান্ধব, বাট ওরকম ইন্টারেস্টিং কিছু ছিল না বলার মতো বা আলাদা করে উল্লেখ করার মতো। তারপর আমার লাইফে আসলো আমার বর বক্তিয়ার কামাল সুমন, যে মানে ওইটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে একদিন আমার ভাইয়া, সেটা অক্টোবরের 2 তারিখ 2008,
সেটা আমরা কিন্তু চাচ্ছি না যে ধাম করে চলে আসুক, একটু রহস্যে বলুন, আমরা যেন ইন্টারেস্টটা গ্রো করে।
জি জি। সো সেটা হচ্ছে আমি যখন অনার্স থার্ড ইয়ারে পড়ি, অক্টোবরের 1 তারিখ 2008, ঈদের আগের দিন রাতে হঠাৎ আমার একটা ভাইয়া ছিল, তখন আমরা থাকতাম কিল্লারপুলের, নারায়ণগঞ্জের কিল্লারপুলের বিদ্যুৎ অফিসের অফিসার্স কোয়ার্টারে। সেখানে একটা ভাইয়া ছিল, সে ইপিলিয়ন গ্রুপে জব করত, সে ভাইয়াটা। তো ভাইয়া আমাকে ফোন করলো ঈদে উইশ করার জন্য, বলতেছে তোমার কি অবস্থা, কি করতেছো, ঈদের প্ল্যানিং কি, তোমার তোমার ই কিরকম চলতেছে, ঈদে কি কি করতেছো। তো যখন ফোন করলো তখন আমি অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম কোনো একটা কারণে। আমার ফ্রেন্ডরা তখন বিভিন্ন গল্প করতো, অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে সবার সাথে, তারপর হচ্ছে বয়ফ্রেন্ড আসছে, ইতিমধ্যে অনেকের সেই সময় বয়ফ্রেন্ড ছিল। তো তখন আমি ওদের গল্প করে আমিও মানে টোটালি ছিলাম যে একটু ফ্রাস্ট্রেটেড ছিলাম যে আমি একা, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, কোথাও ঘুরতে যাই না, কিরকম লাইফ এটা। তো ভাইয়া যখন ফোন করলো আমি বলতেছি আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই, আমার কোনো প্ল্যানিংও নাই ঈদে, এই আর কি, কি করবো, কোনো ই নেই। আর ভাই এক কাজ করেন, আমার জন্য একটা বয়ফ্রেন্ড খুঁজেন, যদি বয়ফ্রেন্ডটা ভালো হয়, আমার মিশে যদি মনে হয় যে না ও পারফেক্ট তাহলে আমি বিয়ে করে ফেলবো, আর যদি মিশে মনে হয় যে না না এ ছেলে চলবে না তাহলে বাদ। এই হচ্ছে কাহিনী। তারপরে ঠিক আধা ঘন্টা পরে একটা ফোন আসলো হঠাৎ, ফোনটা আসার পর বলতেছে আপনার নাকি বয়ফ্রেন্ড লাগবে,
ফোন করে এই কথা,
ফার্স্ট কথাই হচ্ছে আপনার নাকি বয়ফ্রেন্ড লাগবে। তো আমি বললাম আপনি কে বলছেন, না আমি
শিক্ষক শিক্ষিকা চাই ওই রকম আর কি, টিউটর দিচ্ছি,
প্রাইভেট পড়াতে চাই।
এরকম একজন ফোন করে আমাকে বললো বয়ফ্রেন্ড লাগবে, তো আমি রেডি আছি যদি আপনি চান।
রেডি আছে
আমাকে বলতে, আমি রেডি আছি এরকম বয়ফ্রেন্ড হওয়ার জন্য, আর বিয়ে করবেন সেটা তো চিন্তা ভাবনা করে তো সমস্যা নেই, বয়ফ্রেন্ড হওয়ার জন্য আমি রেডি আছি, আপনি কি রাজি কিনা বলেন। আমি টোটালি সব সারপ্রাইজ যে কোথা থেকে একজন লোক হঠাৎ করে ফোন করে এই কথা বলতেছে। পরে জানতে পারলাম যে ভাইয়াটা তাকে নাম্বার দিচ্ছে আমার, এবং সে ওইটা শুনেই আমাকে ফোন করেছে। তারপরেই তো গল্প কন্টিনিউ হলো, ওই রাতেই অনেক কথা বলছে আমার মনে আসছে, ওই দিন রাতে প্রায় সারা রাত চারটা পর্যন্ত গল্প হচ্ছে।
বলেন কি?
হ্যাঁ নাথিং, এমনি কথা, কোনো ওরকম মানে কোনো টপিক ধরে কথা না। আমি জানতাম না সে কোথাকার লোক, সে কি করতেছে, সেও আমাকে ওরকম ভাবে জানতো না।
আমিও নাথিং ই ধরতেছি, বাট তারপরও নাথিং কথার উপরে সারা ভোর করে দিলেন।
এই মানে আমার তো কোনো গল্প নাই বেসিক্যালি।
হ্যাঁ আমি শুধু হ্যাঁ হ্যাঁ বলতেছেন,
আমি অনেক বোরিং, আমার কোনোই গল্প ছিল না, বাট আমার যার সাথে কথা হচ্ছে সে ছিল অনেক ইন্টারেস্টিং, কারণ অনেক উড়াধুরা টাইপের লোক, সারাদিন জব করতেছে, সারা রাত বাইরে আউটিং করতেছে, ফ্রেন্ডের সাথে ঘুরতেছে ফিরতেছে, অনেক হইচই টাইপের লোক। তো আমার ওইসব গল্প শুনেই দেখা গেল যে ওই রাত শেষ, ঈদের দিন চলে আসলো। তারপর তো
মানুষটা কি চাঁদ রাতে ছিল তাহলে,
ঈদের
দিন ভাগ্যিস।
তারপর তো সেই গল্প কন্টিনিউ হতে লাগলো, গল্প করতেছি প্রতিদিন, কি করতেছি প্রতিদিন, কি খাইতেছি, কিভাবে কলেজে যাচ্ছি, কিভাবে আসতেছি, সেও তার গল্প ওইভাবেই করতেছে তার লাইফ, সে কোথায় যাচ্ছে, কোথায় ঘুরতে যাচ্ছে, কার সাথে যাচ্ছে, এভরিথিং আমি জানতেছি।
বেসিক্যালি আপনাদের ফোন আলাপ কম, বাট দুইজন দুজনের কমেন্ট্রি বেশি দিতেন, সারা বিবরণী আর কি, সারাদিন আপনি কি করলেন, তার
সে কি করলো, বাস ওরকম চলতেছিল
আপডেট আর কি।
হ্যাঁ আপডেট থাকে আর কি,
মানে চলতি ফিরতি একটা ফেসবুক
বলা যায়। যেহেতু আমি তাকে দেখি নাই, সেও আমাকে দেখে নাই, এবং সেই না দেখা অনেক দিন পর্যন্ত কন্টিনিউ হয়েছে, টোটালি সেটা ছিল প্রায় 6 মাস কেউ কাউকে দেখি নাই, জাস্ট ফোনে কথা,
দেখার ইভেন হয়নি
না। না কারণ হচ্ছে আমি খুব ভয় পেতাম, কারণ কাকে দেখবো সেটা একটা ব্যাপার, কিরকম মানুষটা হবে সেটা একটা ব্যাপার, একে তো আমি খুব কম মিশছি, খুব কম জানি, আর টোটালি আমার ক্যারেক্টার বিপরীত, সে আমি ঘর কোনা পড়াশোনা টাইপের মেয়ে, সে হচ্ছে পড়াশোনা তো ওই পরীক্ষার আগে রাতে পড়লেই তো হয়, পড়ার দরকার কি,
বিন্দাস।
হ্যাঁ পুরাই, তো এই ধরনের মানুষ, ফ্রেন্ড সার্কেলের অভাব নাই, মাসি তো সব সময়, তো এই ধরনের মানুষের সাথে হুট করে দেখার তো প্রশ্নই আসে না, সেটা আমার লজিকে। আর সেও ওরকমই করে নেই, ঠিক আছে তোমার যেদিন ইচ্ছে হবে সেদিন বললো, প্রবলেম নেই। তো এভাবেই চলছে 6 মাস দেখা হয় নাই। একদিন হঠাৎ করে আমার অনার্স থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষার আগের দিন, সে তার ভাইয়াকে খুঁজতে চলে আসছে, কোন মানে ভাইয়া দাবা ফেডারেশনে সবসময় খেলে, তো ওই যে গুলিস্তানের দাবার যে ফেডারেশন আছে সেখানে আসছে, তো সেও তার ভাইয়াকে খুঁজতে আসছে সেখানে। গুলিস্তান থেকে চিন্তা করলো যে ওকে নারায়ণগঞ্জ তো কাছে, 25 মিনিটের রাস্তা যাওয়াই যায়। হঠাৎ ফোন দিয়ে বলতেছে আমি আসতেছি, তো দেখাটাও
কতদিন পর তাহলে পরিচয়?
6 মাস,
6 মাস পর,
মার্চের 27 তারিখ ছিল। 2009 এর 27 তারিখ আর কথা হয়েছিল ফার্স্ট কথা হয়েছিল 2008 এ সো 27 তারিখে পরীক্ষা আগের দিন সে চলে আসছে আধা ঘন্টা নোটিসে আমি আসতেছি এই তো বাসে উঠে পড়লাম এই তো বাস যাত্রাবাড়িতে চলে আসলো কথাগুলো এরকমই হচ্ছে মানে প্রতি 5 মিনিটে আপডেট পাচ্ছি এই তো বাস হায়দ্রাবাদ এই তো এখন আমি যাত্রাবাড়িতে আসছি আর আমি তখন কোনো প্রিপারেশন নাই আমি তো বই নিয়ে বসে আছি কালকে আমার এক্সাম ফাইনাল এক্সাম
তারপরে হঠাৎ গাড়িটি সামনের দিকে ছুটে চলেছে যাত্রা বাড়িতে তাও ভালো বাকি কথাগুলো তোমাকে কি নামে ডাকে অ্যাকচুয়ালি সবাই
নিপা
নিপা
সবাই নিপা নামে ডাকে
বান্ধবীরা পানি পানি বলে
না কেউ পানি বলে না যারা বেশি আদর করে তারা নিপু বলে ডাকে
নিপু বলে তোমাকে কি নিয়ে তোমাকে কি সবাই মানে যখন আড্ডায় বসে সবাই খুব মজা পায় তাই না তোমার উপস্থিতিতে
না মানে হ্যাঁ আমি বেশি মজা পাই ওদের অ্যাক্টিভিটিস দেখে
তুমি কিছু বলো না
না বলি যখন দরকার পড়ে
ও বাট বেসিক্যালি তুমি সব শোনো বা ওরা কি বলছে
ভালো লিসেনার বলা যায়
আচ্ছা আচ্ছা তারপরে তারপরে ওই যে বর্ণনা কিন্তু চলতেছে গাড়ি এই মাত্র সাইনবোর্ড পার হয়ে সামনের দিকে
বই সামনে রেখে চিন্তা করতেছে আম্মুর সাথে কি মিথ্যা বলবো আম্মুকে কি বলে বের হবো যে দুপুরে আমি বাইরে লাঞ্চ করবো আমি কি বলবো আম্মুকে কারণ এরকম খুব একটা হয় না যে আননেসেসারি একটা মিথ্যা বলে বাইরে যাওয়া খুব একটা হয় না আমি আমার আম্মার সাথে অনেক ফ্রেন্ডলি মিথ্যা কখনোই খুব একটা বলি না যখনই যেটা করছি এ পর্যন্ত অ্যাটলিস্ট আমি আমার মাকে বলে গেছি দুনিয়ার আর কাউকে বলি না বলি ভুল করলে আম্মু আমি এটা কিন্তু ভুল করছি সেটা আমার আম্মা জানে ওই দিন আম্মুকে বলছি যে আমার লাঞ্চে যাবো কার সাথে যাবো এই তো ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের নাম উল্লেখ করি নাই নাকি কুর্সি আমার খেয়াল নাই হোয়াট এভার আম্মু আর একটা নিয়ে কোনো ই করে নাই ঠিক আছে যাও তারপরে তো মনে হয় 10-15 মিনিটের নোটিসে ঘর থেকে বের হয়েছে মনে আছে চাচা
সাজুগুজু করলো না
না মনে হয় ওই টাইমটা পাই নাই অতটা জাস্ট কোনো মতে বের হওয়া আমি যতদূর শুনছি তখন তার সাথে আমার রিলেশন নাই সে আমাকে বলছে এক মাসে সে বেতন পাইছে 8000 টাকা ফোনে বিল দিছে 7000 টাকা 1000 টাকা সে পকেটে
নিয়ে গান পাইও গেছিস না গানটা সুন্দর শুনি আমরা
আমি আদরে উড়ছি ধরা তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু, মানুষের পাশে থাকা, মানুষকে ভালোবাসা। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হবে।
This track was downloaded from FusionBD.com.
বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু, মানুষের পাশে থাকা, মানুষকে ভালোবাসা। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হতে। ধন্যবাদ, কৃতজ্ঞতা, অনেক 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 ভালোবাসা, অনেক ভালোবাসা। যেভাবে আহ্বান দিয়েছিলাম তার চাইতে হাজার গুণ বেশি করে আপনারা আমার আহ্বানে সাড়া দিয়েছেন। যেভাবে আমি আওয়াজ দিয়েছিলাম তার চাইতে দ্বিগুণ উদ্যমে প্রতিধ্বনি হয়ে আমার আওয়াজ এখানে ফিরে এসেছে ভালোবাসা হয়ে, যে ভালোবাসা কাপড়ের রূপে ভরে গেছে আমাদের ঢাকা এফএম এর অফিস। আমরা চিন্তাও করিনি যে আপনাদের কন্ট্রিবিউশনের লেভেল এত বেশি হবে, আমাদের এক্সপেকটেশনের অনেক উপর দিয়ে গেছে ব্যাপারগুলো। সত্যি অনেক বেশি কৃতজ্ঞতা, সত্যি অনেক বেশি ভালোবাসা আপনাদের সবাইকে ফিরে। এবং সেই সাথে আমি বলছিলাম যে নতুন অথবা পুরাতন কাপড়ের সাথে সাথে খুব ভালো হয় যদি কম্বলের ক্ষেত্রে আমরা একটা সলিড কালেকশন আমরা দাঁড় করাতে পারি, কারণ এই জিনিসটি অনেক বড় বেশি প্রয়োজন এই শীতার্থ মানুষগুলোর জন্য। তাই আপনারা চাইলে 01841904928 এই বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বারে আপনারা আপনাদের টাকা পাঠাতে পারেন, যাতে করে সেই টাকা দিয়ে আমরা এই শীতার্থ মানুষগুলোর জন্য কম্বল কিনে তাদের কাছে পৌঁছে দিতে পারি। নাম্বারটা আমি আরেকবার বলছি, 01841904928 01841904928। যারা ভালোবাসার বাংলাদেশের সাথে যুক্ত থাকেন তারা খুব ভালো করে এই নাম্বারটিকে চেনেন, কারণ মাঝে মাঝে কোনো না কোনো মানুষের প্রয়োজনে কারো না কারোকে বাঁচানোর তাগিদে, কারো না কারো দীর্ঘ নিঃশ্বাস দূর করার জন্য সবাই আমরা একজোট হয়ে যাই, এক মন্ত্রে তখন আমরা দীক্ষিত হই, সেই নাম্বারটি তখন বারংবার আমার মুখ থেকে উচ্চারিত হয়, 01841904928 01841904928। তো প্লিজ ডু কন্ট্রিবিউট যত বেশি সম্ভব, যাতে করে সেই টাকাগুলো দিয়ে আমরা এই শীতার্থ মানুষগুলোর জন্য কম্বল কিনে তাদের কাছে পৌঁছে দিতে পারি। আপনাদের ভালোবাসায়, আপনাদের আপনাদের এই ধরনের সমর্থন এবং সহযোগিতায় আমরা এভাবেই শিখতে হতে চাই। চলে যাচ্ছে আবার নিপার কাছে। নিপার সাথে আমরা ছিলাম সাইনবোর্ড পার্ক করে চাষাড়ার উদ্দেশ্যে, এরকম কিছু ভালোবাসার সেই মানুষটিকে দেখবার জন্য, তাকে জানবার জন্য আমরা আসলে মুখিয়ে আছি বছরের নতুন দিনে, কোন দীর্ঘ নিঃশ্বাস না, শুধু সফলতার গল্প শোনার জন্য।
তার নামটাও মেনশন করিনি, তো আমি চাচ্ছি সে নিজেই তার নাম মেনশন করুক, নিজেই তার পরিচয় দেখ, তার সম্পর্কে বলুক।
আচ্ছা, বাট আপনার মধ্যে তো এক্সাইটমেন্ট কাজ করছিল রাইট, যে কাকে দেখব, সেই বিন্দাস যে নাকি আড্ডাবাজি বন্ধু বান্ধবের সাথে মাস্তিতেই থাকতে বেশি পছন্দ করে,
সেই লোকটি কেমন হবে,
কেমন হবে দেখতেই বা কেমন হবে,
তাই যার সাথে আমি কথা বলছি 6 মাস এবং কথা সেটা কম কথা না, অনেক কথা ছিল,
কিন্তু তার মধ্যে তো রিলেশনশিপ বা এই ধরনের কোনো ব্যাপার সেটা ছিল না।
ইনফ্যাক্ট তখন তাকে আমার ওরকম পছন্দ হতো না, যে লাইফ পার্টনার বা এজ এ ফ্রেন্ড হিসেবে দূরে আছে, দূরে পর্যন্ত স্যার কথা বলতেছে, টাইম কাটতেছে, ফাইন,
কারণ এগুলো মানুষের সাথে যেতে একটা ইন্টারেস্ট গ্রো করে, কথা বলতে ভালো লাগে, ডাজন্ট মিন দেখে
ভালো লাগে, সে রাতে জীবনের মাস্তি করতেছে, লস অফ ফ্রেন্ড, ঠিক আছে, ওই সব গল্প শুনতেছে, আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগতেছে, বাট ওই সিচুয়েশনে নিজেকে ইনভলভ করা বা এদের সাথে
আমি কেউ নিবে না,
হ্যাঁ আমি যাইতে পারি না এদের সাথে, সো ফাইন ফোন পর্যন্তই ঠিক আছে।
তাহলে বন্ধু থেকে বয়ফ্রেন্ড এর প্রমোশন দিব,
না না সেটাও ছিল না, যদি ঠিকঠাক হয় তাহলে ফাইন কন্টিনিউ করবো, যে কদিন কথা বলতেছি কথা বলতে তো কোনো সমস্যা নেই,
দেখা যাক ঠিক ছিল না বেঠিক ছিল সেইখানে আমরা যাবো। লিসেনার্স, আমরা আমাদের এই হট সিটে আমরা আরেকটি চেয়ারের ব্যবস্থা করেছি এবং ফাইনালি সেই ভালোবাসার মানুষটি হাজির হয়েছে আমাদের ভালোবাসার বাংলাদেশে। আমরা কোনো থ্রিলিং বা কোনো সারপ্রাইজে জানি সরাসরি তাকে নিয়ে চলে এসেছি, কিন্তু দিনটাই আজকে যেহেতু অন্যরকম, January 1, 2015 বছরকে শুরু করেছি আমরা নতুন ডোমে উদ্যোগে, আজ ছিল ঢাকা FM এর জন্মদিন, গর্বিত চতুর্থ বছরে পা রাখলো ঢাকা FM, শৈশব দেন কৈশোর দেন যৌবন, দারুণ সফলতার সাথে গর্বের সাথে এগিয়ে চলেছে ঢাকা FM এর এই পথ চলা, সেই ঢাকা FM এর ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে আমরা নিপার ভালোবাসার মানুষকে নিয়ে হাজির হয়েছি। স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে, কেমন অনুভূতি হচ্ছে?
Actually, feeling better. যখন সে আমাকে ফার্স্ট টাইম আজকে 4:30 দিকে বললো যে এরকম একটা প্রোগ্রাম আছে যাবা কিনা, আমি বললাম না আমার ব্যস্ত অফিসে প্রোগ্রাম আছে, কোনো পার্টি আছে, দেখবেন সে মন খারাপ করে রেখে দিল, তারপর আমি চিন্তা করলাম টেক্সট করলাম ওকে আইল কাম যে তুমি চাও, দেন বললো যে ওকে, দেন চলে আসলাম এখানে, দেন ওয়েট করছি ওয়েট করছি, এক পর্যায়ে বিরক্ত হচ্ছিলাম, আমার আসার ইচ্ছা ছিল না, ও বলছে না বিরক্ত হচ্ছে এখন, আমার একটু বিরক্তি দেখে দেখে মনে হচ্ছে ও বিরক্ত হচ্ছে, এই কারণেই তার খারাপ লাগছে বিষয়টা যে আমি বিরক্ত হচ্ছি আবার, কারণ ওর ইচ্ছে আসছি তার উপরে ওয়েট করাচ্ছে, এবং তার যখন কনভারসেশন শুনলাম অনেক কিছুই শুনলাম, যে আপনার মধ্যে একটু বলছিলেন যে অনেক কথা হচ্ছিল যে আপডেট, আসলে আমি তখন মানে একটা জিনিস মনে হলো আমি অনেকটা পেপারে অথবা কোথাও পড়েছিলাম যে মানে হোয়াট ইজ লাভ, তখন একটা ডেফিনেশন ছিল এরকম যে যখন দুইজন বিপরীত লিঙ্গের মানুষের সাথে দুনিয়ার সব আধেরা কথাবার্তা হয়
সেটাকে ভালোবাসা বলে,
তার মধ্যে কোনো বোর্ডনেস আসে না সেটাই ভালোবাসা, এটা যে প্রুভ করা যায় সারাদিনই কথা কইতেছি বোর তো হইতেছি না, সমস্যা কি, এটাও একটা মজা,
যে সময়কার কথা চলে তখনও তো
ভালোবাসা
এই সঙ্গে থাকবে না ওখানে আর কি, বিনা কারণে ভালো লাগতো তাই তো গল্প করতে,
হঠাৎ করে গল্প করার মানুষ পেয়ে গেলাম তো
আমার
আসলে সরি বলা উচিত আপনাকে, কারণ আমি আসলে এক ঘন্টার সময় বেশি চেয়ে নিয়েছি, কোন যৌক্তিক কারণ হচ্ছে 11:00 থেকে আপনাকে নিয়ে আমি অনুষ্ঠান শুরু করব, আমাদের হটসিটে যিনি বসেন তাকে নিয়ে, এটি আমাদের ফরম্যাট, কিন্তু সিদ্ধার্থ মানুষগুলোর জন্য কাপড় কালেকশন, যে মানুষগুলো আসছে দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে আসছে এই মানুষগুলো যারা কন্ট্রিবিউশন নিয়ে এসেছে আমাদের জন্য, সেই মানুষগুলোকে মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়া, যাতে করে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তৈরি হয়, সবাই ভালো মানুষ ভালো এই কাজটার জন্য একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা আবহর মধ্যে চলে যায়, তাহলে আরো আরো বেশি হয়তো কন্ট্রিবিউট হবে, আরো বেশি সিদ্ধার্থ মানুষগুলোর কাছে আমরা পৌঁছাতে পারবো, সেই কারণে হয়তো 1 ঘন্টা সময় আমরা চেয়ে নিয়েছি আর কি,
সেই কারণে যদি আমার রাত 3টা পর্যন্ত বসা রাখতো অথবা সারা রাত বসা রাখতো তাহলে আমি থাকতাম
না, থ্যাংক ইউ, এখন অবশ্য একটু কষ্টটা হালকা মনে হচ্ছে আমার নিজের কাছে, অপরাধ বোধটা হালকা মনে হচ্ছে, আসলেই তাই, যখন মানুষের প্রশ্ন থাকে তখন সবাই সেটি মেনে নেয়, সে কারণে হয়তো 1 ঘন্টা পরে আমরা অনুষ্ঠান শুরু করেছি, যে আপনি বলছিলেন
তারপর তো ফোন দিয়েছি যে কোথায় আছো, আপডেট তো আছেই প্রতি মিনিটে, আমি একটু অধৈর্য টাইপের, আমি ওয়েটিং জিনিসটা পছন্দ করি না খুব একটা, এতক্ষণ ওয়েট করবো কেন, আরেকজন দিন আমার সময় দিলাম অসুবিধা কি, ওর জন্য যেটা আমার সারাদিনই চলে যায়, আমার তো অন্য জায়গায় সময় দেওয়ার সময় আছে, লাইক দ্যাট মানে আমি এর সাথে ঘুরতাম এর সাথে ঘুরতাম,
এক পর্যায়ে এডলিস্ট সে আসলো, দেন আমার তো গিউজি দিয়ে আগে কে যাবো, আগে ফোন দে না যাই, আগে ফোন দি দেখি সে কেমন দেখতে। আমার তো দিদি বলো, আমি ফোন দিলাম যে ওই বললো যে আমি সামনে আছি, দেন আমি বললাম ঠিক আছে তুমি একটু ঘুরো উল্টা ঘুরলে আমাকে দেখবা, দেন তার সাথে আমার দেখা হলো এখানে।
এর মধ্যে আমি একটু বলি যে দেখি একটা অনেক মানে কি বলবো আল্লাহ মাফ করুক মানে বাঁকা টাইপের একটা ছেলে দাঁড়িয়েছিল,
বাঁকা
বাঁকা বলতে মানে কোন রকমই যায় না আসলে, ওইখানে কোন ছেলে নাই, ওই একটা ছেলে দাঁড়ানো, সে ছেলে ফোন টিপতেছে। আমি তো সাংঘাতিক ভয় পেয়ে গেছি যে এই ছেলে যদি হয় আমি তাহলে ফোনই বের করবো,
জায়গা ফাঁকা করে বাড়ি চলে যাবো।
তাও
ভালো, আমি তো ভাবতে গেছি যে সামনে বসে আছে কে বাঁকা দেখা বলে সম্বোধন করার দৃষ্টিটা কিভাবে দেখাচ্ছে নিপা। Whatever, আমার দায়িত্ব যেহেতু আমার স্টুডিওতে যারা আসে আমার বন্ধুরা রিলেট করতে চায় যে কার কথা শুনতেছি, আমরা একটু পরিচয় করিয়ে দিই যে মানুষটা আমার বাম পাশে বসে, আপনার নিকনেম কি?
সুমন।
সুমন, সুমন কিন্তু একদম পুরোদস্তুর মানে একদম সুপুরুষ ধরনের একজন ব্যক্তিত্ব, হাইট কত? পারফেক্ট
এইট,
এইট দেখে কিন্তু আরো বেশি মনে হয়, আমার কাছে 5'10" এরকম মনে হচ্ছিল, একদম ছিম ছিপ ছিপে শরীরের গড়ন, অ্যাথলেটিক ফিগার যেরকম আর কি, সব মিলিয়ে একদম সব মিলিয়ে আসলে সুপুরুষ ধরনেরই লুক, কমপ্লিট পরিহিত, ব্ল্যাক ফুল স্লিভ শার্ট, অ্যাশ অর ব্ল্যাক শুট, সব মিলিয়ে সুমনকে দারুণ দেখাচ্ছে। এবং আমাদের আরেক পাশে তার ভালোবাসার মানুষ নিপা, তারও হাইট কিন্তু প্রচুর, কত? 5'2" না 3?
না 5'3"
3.5, ভাগ্যিস আরো হাফ যোগ করেছে, 3.5 এরকমই মনে হচ্ছে যে অনেক শার্প হাইট এবং ছিপছিপে ধরনের স্বাস্থ্য, দুজনের সাথে আসলে বাহ্যিক এই জায়গাতে অনেক বেশি মিল আছে এবং দুজন কি দারুণ মানিয়েছে। আজ এক কাপল যদি আমি চিন্তা করি, আমরা ছবি মনে হয় পোস্ট করেছি রাইট? এটাতে
থ্যাংক ইউ,
শুধু আপুর ছবি পোস্ট করা হয়েছে, যেহেতু সে প্রোগ্রাম পিক করেছে তাই সেই কারণে ফরম্যাট অনুযায়ী তার ছবি গেছে। সুমন, আমরা শুনছিলাম আপনার কথা।
জি, দেন তো সাথে দেখা হলো এখানে, তখন আসলে ওইভাবে কোনো একটা ফিল কাজ করছে না যে হ্যাঁ ওকে দেখা হয়েছে, হয়তো বা তার মধ্যে হয়তো কাজ করতে পারে কারণ আমার এরকম দেখা হওয়ার ঘটনা অনেকগুলো ঘটছে এর আগে। লাঞ্চ করলাম এদিকে, বেসিক্যালি আমার ওইদিন আসার মেইন কারণ হচ্ছে আমার বড় ভাই উনি কক্সবাজার থেকে আসছেন, গিয়ে খবর দিলাম এখানে এই নামে কেউ আছে কিনা, তখন বললো যে হ্যাঁ উনি তো আছেন, তো বললো যে উনি তো আসবে 3-4টার সময় খেলতে, তো দেন আমার তখন 3 ঘন্টা টাইম ছিল, এই ফাঁকে আমি আমার বাকি কাজটা তখন কেজুয়াল ড্রেস মানে এমন না যে ওর সাথে দেখা করতে যাবে, একটু পরে আমার হাতে সময় কম ছিল, আমি ব্যাক করার জন্য চলে যাবো, তখন যেটা মানে ইন্টারেস্টিং ছিল
সেই এক্সাম রেখে মোস্ট মানে পড়াকু একটা মেয়ে, তার মাথায় এক্সাম মানে তো আমি বই পড়বো আর দুনিয়ার কিছু চিনি না, এক্সামের সময় না ফ্রেন্ড চিনি না কিছু চিনি, আমার বই পড়তে হবে ভালো রেজাল্ট করতে হবে, তো সেই অবস্থা রেখে একে তো আমি আসি তার সাথে লাঞ্চ করতে, তারপর সে চলে যাবে বলতেছে আমি চলে যাবো, ফাইন চলে যাবা, সে বাসের টিকিট করতেছে, তখন কি হলো একটা ম্যাজিক্যাল ব্যাপার, আমিও বাসের টিকিট করে ফেললাম।
তুমি কই যাবা?
আমি ঢাকা থেকে নামাই দিতে যাব।
তুমি না পড়াকু কিন্তু ভাব ভঙ্গিতে লড়াকু টাইপ,
মানে এরকম তো হওয়ার মানে প্রশ্নই আসে না, কেন হয়েছে আমি নিজেও জানি না, আজও আমি চিন্তা করি যখন
এটা কেন হলো?
কি হিপনোটাইজ করেছিল
তুমি? আই ডোন্ট নো,
না এটা বিয়ন্ড এক্সপেকটেশন ছিল মনে হয়।
মানে দেখে তুমি একদম মন্ত্রমুগ্ধ টাইপ।
না দেখে
আমি কাকে দেখলাম? এ কালপুরুষ আসলো কোত্থেকে? দেখেই তো স্বপ্নে বহুবার দেখেছি।
নট লাইক দ্যাট,
হারা গেলে কেন? লস্ট হয়ে গেল কেন এভাবে? পাগল করে দিল একদম, মনের কথা বলতো তো নিপা। নিপার অবশ্য এরমই ছিল না? আমরা কি শোন, এরমই ছিল না? এরম হবে কেন? এরকম ছোট ছোট পোষে এত সুন্দর একটি মেয়ে ঠিক ভাবে পৌঁছাতে পারবে তো রাস্তাঘাটে কি না কি হয়? দেখে কেমন মনে হয়েছিল সত্যি করে বলো তো? আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু কমায় দেখলে দেখি। আগে তো বাঁকা তীর ধনুকের প্রসঙ্গ গেল রাইট, তারপর ফাইনালি টার্ন অ্যারাউন্ড। হ্যাঁ টার্ন অ্যারাউন্ড, তারপরে দেখলে তাকে
বসতামই না তার সাথে।
দেখে তোমার রিয়াকশন কি?
তুমি
তো আরেক মানে অনেকগুলো ঘটনা আরেকটি ঘটনা হচ্ছে এরকম কিছুই ভাবতেছো তাই তো?
আমার কাছে মানে এটা খুব ফিলিং এমন কিছু যে কাজ করতেছে এরকম না। ওর সাথে কথা বলতেছি ফ্রেন্ড তো, সো দেখা করলাম চলে আসলাম, ও আমাকে সি অফ করার জন্য গুলিস্তান পর্যন্ত চলে আসলো।
এটা দুজনেই আমরা তখন মানে শকড হই, ব্যাপারটাতে সারপ্রাইজও হয়েছি। আমি কি করতেছি আমি নিজে বুঝতেছি না, ও আই থিংক তখন একটু সারপ্রাইজ হয়েছে যে মেয়েটা গুলিস্তান পর্যন্ত দিতে এসছে।
তখন ভাবনাটা কিরকমই ছিল?
না সে আসছে দিতে, আসতেই পারে হয়তো, মানে ওটা মানে কোনো বিগ ডিল ছিল না আমার জন্য, এসবও হইতে পারে। দেন আমি তো আবার ভাইয়ার এখানে আসলাম, আসার পরে তো দেন বাসায়, বাসার পরে আবার দেখা যাচ্ছে অনেস্টলি স্পিকিং হচ্ছে কি, আমি অনেক সময় আমাদের মানে যে ফোন আলাপ গুলো ওগুলোকে আমি আরো বেশি মিস করি। কারণ সামটাইমস কারণ আমরা ফোনে যেভাবে ইনভলভ ছিলাম বেসিক্যালি আমরা ফিজিক্যালি দেখা করা এই ইনভলভমেন্টটা কিন্তু খুব কম। যখন আমাদের মধ্যে একটা বন্ডিংস হয়েছিল যে আফটার ওয়ান ইয়ার্স টু ইয়ার্স পরে যে আমরা হ্যাঁ ঠিক আছে আমরা একটা অবস্থানে যাব, বাট তখন কিন্তু আমাদের মধ্যে যে এক সপ্তাহে দেখা করা দশ দিনে দেখা করা এই বিষয়টা ছিল না, হয়তো মাসে দুই মাসে দেখা হয়েছিল।
হ্যাঁ আমাদের ব্যাপারগুলো ছিল যেহেতু আমি নারায়ণগঞ্জ থেকে ঢাকা মানে পড়াশোনা, তো আমার কলেজ ছাড়া তো আমার ঢাকা বা কোথাও যেতে বললে আমাকে ঘর থেকে বের করা যেত না, কারণ আমি জার্নি করেই ট্যাগ
কিছু
শুনে আসি ঘটনা।
ওই ফায়দাটা আমি নিছি যে ও প্রথমে যে আমাকে দিতে আসছিল, এরপর আমরা যতবারই দেখা করছি ও ঢাকায় আসা লাগছে, আমি নারায়ণগঞ্জ খুব কম গেছি, মানে টোটাল আমাদের এফিয়ার লাইফ এর মধ্যে হয়তো আমি দুইবার কি একবার না।
আর সে কবার আসে দেখা করতে?
ও ওদের মাসে দেড় মাসে একবার, মানে অলমোস্ট 60-50 টাইমস ওই আসে।
50-60 টাইম সে আসে,
আর আমি ওয়ান এক থেকে দুইবার হয়তো
আর থেকে দুইবার গেছি।
ফার্স্ট টাইমই যখন সে একটা ভুল করেই
ফেলছে কন্টিনিউ করতে থাকো,
সেকেন্ড ভুল আমি করতে যাব কেন? তো ওকে আমি এটা কন্টিনিউ করতে দিছি।
তোমাদের এই সম্পর্ক কতদিন মানে পরিচয় হওয়ার পর থেকে?
ফ্রম 2008 থেকে।
8 থেকে
রাইট, চিনলাম
মানে ইউ হ্যাভ বিন ম্যারিড রাইট, বাট তা বিয়ে কত তারিখ মানে কতদিন হলো?
আমাদের এক বছর অক্টোবর মানে আমরা বেসিক্যালি বিয়ে করেছি সেপ্টেম্বর 3 তারিখে লাস্ট ইয়ার।
তার মানে 5 বছরের প্রেম তাই তো?
ইয়েস।
এই 5 বছর প্রেমের সবচেয়ে এক্সট্রিম রোমান্টিক কোন ঘটনা শুনি। অবশ্যই ফোনে না
ভালোবাসি, সেটা রিয়েলাইজেশন হয়েছে কখন? মাঝখানে আমি বেশ অসুস্থ ছিলাম, সেটা হবে আমার অনার্স ফাইনাল পরীক্ষা, দ্যাট মিন্স তার এক বছর পরে। এক বছর পরে আমার ভুল ওষুধ প্লাস আরও কিছু কারণে আমি বেশ অসুস্থ হয়ে যাই। তখন রোজা ছিল, আমার ফাইনাল পরীক্ষা চলতেছিল, আমার মনে আছে সন্ধ্যায় এক সন্ধ্যায় আমার নাকে মুখে ব্লিডিং হচ্ছে, আমার বাসার সবাই ভয় পেয়ে যায় যে কি হলো মেয়ের। আমি বড় মেয়ে, আমার বাসার খুবই আদরের, মানে আমি একটু উফ বললে আব্বু আম্মু দুজনেই আমার মাথার কাছে বসে থাকে। এই অবস্থায় স্টিল নাও আমার আমার ধারণা যে আমি দুনিয়ার কিছুই পারি না, কিছুই বুঝি না, প্রতিনিয়ত আমাকে মানে বুঝাই দিতে হয়, আমাকে খাওয়াই দিতে হয়, এরকম একটা ব্যাপার। তা আমি অসুস্থ হয়ে গেলাম, তখন বাসার অবস্থা খুবই খারাপ, মেয়ে মারা যাচ্ছে, এরকম একটা ব্যাপার। সিটি স্ক্যান করাও, এই করাও, ওই করাও, বুঝে গেল যে ভুল ওষুধ, আরও কিছু ব্যাপারে আমি আসলেই অবস্থা খারাপ হয়ে গেছে। তার মধ্যে বাংলাদেশের ডাক্তার অ্যাজ ইউজুয়াল আমাকে মানে এমন একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করে ফেলছিল অলমোস্ট আমার বাসায়, যে আমার মনে হয় লাং ক্যান্সার হয়েছে, যার কারণে আমার নাকে মুখে ব্লিডিং হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, সব কিছু মিলে প্রবলেম। আর সব মানে বাসার অবস্থা খুবই খারাপ সিচুয়েশন। তখন ও যেভাবে আমাকে সাপোর্ট করছে বা ও আমার পাশে ছিল, আমার মনে হয় তখনই আমি রিয়েলাইজ করছি যে আমি ওকে প্রচণ্ড ভালোবাসি এবং ও আমাকে প্রচণ্ড ভালোবাসে। কারণ ওই টাইমটাতে ও আমাকে প্রচণ্ড সাপোর্ট করে গেছে এবং আমার পাশে ছায়ার মতো ছিল।
ফোনে এবং সামনাসামনি আসছে তখন এরকম
না, সামনাসামনি আমাদের বললাম
মানে ফোনে
ফোনে সবসময় ছিলই, বাট মানে মেন্টালি যে সাপোর্টটা দেয়া, আমি খুবই ভীত টাইপের মেয়ে। আমার আজকে যদি মাথা ব্যথা হয়, আমার ধারণা হয় কি আমার মাথায় মনে হয় টিউমার হয়েছে, ব্রেন টিউমার, সেই কারণে মাথা ব্যথা হচ্ছে।
আমার একটু সুমনের কাছে যাই, সুমন এই এই ট্রান্সফরমেশনটা কিভাবে তোমার কাছে মনে হয়েছে যে না আসলে আমি প্রেমে পড়েছি?
না আসলে মানে প্রেমে পড়েছি এটা কি, ও মানে আমার কথা হচ্ছে ওর সাথে যখন আমি রিলেশনটা যখন কন্টিনিউ করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়।
কারণ তুমি বলছিলে যে আমি এই জিনিসটা জানার জন্য নতুন কিছু তা না, মোটামুটি টুকটাক ইন্টারঅ্যাকশন তো হইতোই ওই সময় বিভিন্ন মেয়েদের সাথে, ফ্রেন্ডশিপ বা এই সেই কথা বলা বা ফান করা এগুলো তো হতোই। এই জিনিসটাকে স্পেশাল কেন মনে হলো?
স্পেশাল এই জন্য কারণ আমি মনে করি যে কোনো রিলেশনে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা রেসপেক্টটা খুবই দরকার। হয়তো আমরা অনেক রিলেশন করতেছি, মাস্তি করতেছি, ঘুরতেছি, মজা করতেছি, বাট সামহাও কোন জায়গায় এই জিনিসগুলো
মিপার ক্ষেত্রে কোন বিশেষ বিষয়টা
আমার প্রতি রেসপেক্টনেস এবং তাদের আমার তার প্রতি যে আন্ডারস্ট্যান্ডিংটা, এই জিনিসটা আমাদের মধ্যে
ওভার ফোনে যে কনভারসেশনে
এই জিনিসটা আমাদের মধ্যে একটা থাকে, যার ফলে আমি দেখলাম যে ওর সাথে আমার অনেক কিছু ম্যাচ।
মনে পড়ে কি কোন বিশেষ কারণে হঠাৎ করে এই ফ্রেন্ডশিপটা ভালো লাগায় বা ভালোবাসা ট্রান্সফর্ম হয়েছে মনে পড়ে?
হুট করে আমি বললাম যে হ্যাঁ আজকে প্রেমে পড়ে গেছি, এটা আসলে আমি মনে করি যে এটা একটা ভুল ধারণা যে আজকে
বলে। অনেক সময় টের পাওয়া যায়, সে বলতেছিল যে যখন অসুস্থ ছিলাম তখন ফিলটা আমার মধ্যে হয়তো অনেক বেশি ছিল, ওর উপস্থিতি বা অনুপস্থিতি কত বেশি ম্যাটার করে সেটা সে টের পেয়েছিল।
তখন আমার সামার ট্রু লাভ বা লাইফে যদি কারোর সাথে মানে লাইফ স্পেন্ড করতে হয় তাহলে এই মানুষটি সে বেটার আমি পাবো না কোথাও।
দেন ফাইনালি কি অ্যাকনলেজ করেছে কেউ কাউকে যে না আমি আসলে তোমাকে ভালোবাসি? এই প্রসঙ্গটা কিভাবে আসে?
বিষয়টা আসে হচ্ছে এভাবে, আমি যেহেতু লাস্ট টাইম ওর সম্ভবত একটা বিয়ের প্রপোজাল আসছিল,
একটু শুনি, একটু ডিটেইলসে শুনি।
এটা হচ্ছে আমাদের বিয়ের তাই দুই তিন চার বছর আগে, মানে এটা 2010 এর দিকে হবে মোস্ট প্রবাবলি। ও বিয়ের কথা আসছে, কি বলবো আমি বাসায়? আমি বলছি তুমি কি বলো আমার পক্ষ থেকে না বলে, মানে না বলতেছি না আমি তোমাকে যে তোমার প্রতি আমার কোনো অ্যাট্রাকশন নাই অথবা তোমাকে বিয়ে করবো না এরকম কিছু না, তুমি তোমার বাসায় তুমি যেটা খুশি, তুমি যদি মনে করো যে আমার সাথে থাকতে
পারো। আমারই এক ফ্রেন্ড এলাকার এক ফ্রেন্ড, ও বিয়ের প্রস্তাবটা দেয়, বাট ওই টাইমে আমার তখন আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি বলো,
কারণ ওর প্রতি আমি তখন তাকে বললাম যে ডিসিশন আপ টু, কারণ আমি যেহেতু কোনো বার্নিংস এ যাইনি, তুমি যদি নাও বলো আমার এক্ষেত্রে কোনো প্রবলেম নাই, বাট তুমি হ্যাঁ বললে আমি তোমার সাথে আছি, বাট রাইট নাও আমি যেহেতু কোনো জায়গায় কমিটেড না, আর তোমার সাথে যেহেতু আমার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, সো আমরা যেহেতু একটা লাইফ লিড করবো তাই আমি মনে করতেছি যে ওর সাথে আমার লাইফ লিড করা যায়, যেটা আন্ডারস্ট্যান্ডিং ইজ বেটার। তো দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে আমি
কারণ আমি আবার কিছু ক্ষেত্রে ও যেমন দিত আমি দিত, মধ্যে হচ্ছে আমাদের ফ্যামিলি বন্ডিং সে বিষয়গুলো আমরা একটু দেখতাম। আমাদের দুজনেই একটা বাক্য ছিল, যদি আমাদের ফ্যামিলি যদি আমাদেরকে সাপোর্ট না করে হয়তো আমরা একটা সময় হয়তো আমরা এক হবো না। বাট এটা ঠিক, আমরা চেষ্টা করবো আমার ফ্যামিলিকে যাতে আমার সাপোর্টে আনতে পারি। তারপর যদি আমার ফ্যামিলি আমার সাপোর্টে না আসে, এই ক্ষেত্রে আমার সবইটু সে বলতে হইতে পারে, তার ক্ষেত্রেও ছিল আমার ক্ষেত্রেও ছিল। এরপর দেন তাদের সেও বললো যে ঠিক আছে, সে তার বাসায় বললো যে না আমি একজনকে পছন্দ করি। পছন্দ করা অবস্থায় ওর ফাদার মাদারও আমাকে দেখতে চাইলেন। ইন্টারমিডিয়াম আসলে অনেকদিন গ্যাপ হয়ে গেছে যে ঠিক আছে ওরা কথা বলতেছে। পরে একটা সময় যে আমি আসলে ওইভাবে প্রিপেয়ার না যে বিয়ে করবো, প্রিপেয়ার না কারণটা হচ্ছে আমি একটু ওটা আগেই বলছিলাম একটু বাউন্ডারি টাইপের, যে মানে ছিলাম এখানে বড় বোনের বাসায় থাকতাম, স্পেশালি আমি আসলে হোস্টেলে ছিলাম, হোস্টেলে পড়েছিলাম হচ্ছে আমার বড় বোনের বাসায়। তো আমার মানে লাইফে সাপোর্টটা হচ্ছে আমার বড় বোন, মানে আমার ফ্যামিলির আমার সেকেন্ড মা হিসেবে ওনাকে আমি সবসময় বলি আর কি, আমার বড় বোনকে। তো ওনার কাছেই আসলে আমার বড় হওয়া। দেন পরে চিন্তা করলাম যে অনেকদিন করানোর পরে ওরা বললো যে না এখন তো একটা বিয়ে, ও যেহেতু পরীক্ষা দিল ওর মাস্টার, আমি ঠিক আছে তোমার পড়ালেখা শেষ করো, দেন আমি তো আছি। আর কারণ আমি প্রিপেয়ার না কোনো বছরই প্রিপেয়ার না, পরে দেখলাম যে আসলে আমি কোনো বছরই প্রিপেয়ার হইতে পারবো না, যে মানে চিন্তা করবো যে কিছু টাকা পয়সা জোগাবো তাও বিয়ে করবো। দেন আবার আমার কিছু ফ্রেন্ডরা ছিল বেসিক্যালি আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, আমার ফ্যামিলি, দেন ও ফ্যামিলি থেকে একটা প্রস্তাব, আমরাও আসলাম, আসার পরে কথাবার্তা হলো। তবে যেটা আসলে হয় আর কি, ওর যেই এলাকা আমার যেই এলাকা দুইটার কালচার কিন্তু পুরো ডিফারেন্ট। নর্মালি চিরোমানিয়ান কালচার বাইরের কালচারে কিন্তু যায় না, ওনার ওই কালচারও সেম। তো কালচার গ্যাপের কারণে দুই ফ্যামিলির মধ্যে হয়তো বা টুকটাক ইয়া থাকতে পারে, যে না খুশ যেটা ওরা হয়তো বা আমার ভালো লাগার জন্য তারা হা বলতেছে, হয়তো বা তার ভালো লাগার জন্য হা বলতেছে, হয়তো তাদের মধ্যে কোনো জায়গায় একটা কমতি থেকে যেতে পারে, হয়তো বা এখনও আছে কিনা আমি জানি না। বাট আমি আমরা এখন যে অবস্থা আছে আমি মনে করি যে অনেক বেটার আছে, অনেক ভালো আছে।
দেন দুই ফ্যামিলি রাজি এবং ফাইনালি বিয়েটা হলো।
হ্যাঁ, দেন
এত সহজ ছিল না যতটা সহজে ও বলতেছে, এত তাড়াতাড়ি এই গল্প না, এই গল্প আরো একটু আরো সময় নিয়ে বলি আমি। সেক্ষেত্রে আমি অসুস্থ হলাম, সেই তখনও আমি তাকে হাজারবার বলছি আমার সাথে মিশো না আমি অসুস্থ, ফাইন, কারণ বাংলাদেশে ডাক্তার তো উল্টাপাল্টা কথা বলতেছে, এসে সেই অবস্থা আমি তোমাকে আমার লাইফের সাথে ইনভলভ করবো না, ফাইন, তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি। বাট সে আমার সাথে ছায়ার মতো লেগেই ছিল, আমি ইন্ডিয়া গেলাম, অ্যাপোলোতে দেখালাম, চিকিৎসা করলাম, নাথিং, আই এম ফাইন। বাট আননেসেসারি বাংলাদেশি ডাক্তার ভয়টা দেখা দিছে, আমার পুরা এক বছর মনে হয় ওরা নষ্ট করে দিল, পুরা এক বছর আমি কাঁদতে কাঁদতে শেষ করছি, আমার ফ্যামিলি কাঁদতে কাঁদতে শেষ করলো। তারপরে সুস্থ হলাম, মাস্টার্স দিলাম, তারপরে তাকে বিয়ের জন্য আমি প্রেশারাইজ করতেছিলাম যে এবার মনে হয় আমাদের বিয়ে করা উচিত। বাট ওই যেটা বললাম, সে হচ্ছে কক্সবাজার মহেশখালীর লোক, আমি হচ্ছি ঢাকা নারায়ণগঞ্জের লোক, দুই ফ্যামিলিরই আমার বাসা থেকে হচ্ছে ওদের কালচার বুঝবো না, তো এখানে আমরা কিভাবে, যেখানে আমরা কখনো যাই না, এই কক্সবাজার মহেশখালী আমরা চিনি না সেটা কোন জায়গা। ঠিক আছে, তুমি পছন্দ করো তোমার, তাহলে তোমারটা তুমি বুঝে শুনে করো, আমার বাসা এইটাই কথা, তুমি যেহেতু তাকে পছন্দ করো, তুমি জানো আমার আব্বা বলছে, তুমি জানো, তুমি বুঝো, তোমারটা তুমি বুঝে যদি ঠিক মনে করো, ফাইন, ইউ ক্যান গো, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে ফাইন, আমার চলে এসো আমার কাছে, সেটা হচ্ছে তার কথা। আর ওর বাসাতেও সেম, মানে ঢাকার মেয়ে বিয়ে করাবো, ছেলে মনে হয় দূরে চলে গেল, ছেলে হারাই ফেলতেছি, এরকম একটা ধারণা। তো সবকিছু মিলে বিয়ের কথাবার্তা চলা, কে কথা বলবে, কে আগে আগে আসবে, ওরা আসবে না আমরা যাব,
আমি আমার মধ্যে যেটা বিশ্বাস ছিল আমি ক্যাপাবল আমার ফ্যামিলিকে রাজি করাতে, আমি যদি রং কিছু না করি আমার ফ্যামিলি কেন আমার বিরুদ্ধে যাবে,
পাঁচ বছর অপেক্ষা করা।
আচ্ছা, বিয়ে হওয়ার পরে
সেটা ফাইনালি, বিয়ের আগে আমি বলি, তো বিয়ের আগে তিন মাস আগে আমার এনগেজমেন্ট হয়েছে, আর তারপরে তিন মাস গেছে অনেক হরেবল, কে বিয়ের বাজার করবে, কে কথা বলবে, অনুষ্ঠান কোন দিকে যাবে, কে করবে, কথা বলার কোনো লোক নেই ওই পক্ষ থেকে, কোনো আগে কথা বলতেছে না, আমরাও কথা বলতেছি না, জাস্ট একটা ডেট ঠিক আছে, সেপ্টেম্বরের 6 তারিখে অনুষ্ঠান হবে, বাট সেই অনুষ্ঠান কে করতেছে, কারা আসতেছে, কোনো কথা কিন্তু হচ্ছে না কারোর সাথে, কারো কোনো কারণে হয়তো ওই দিকে মানে আমার ওর দিকের মানুষের হয়তো পছন্দ হয় নাই যে না এই কালচারের মেয়ে, আবার আমাদের দিক থেকে হয়তো বলতেছে এই ছেলে ঠিক আছে কার সাথে কথা বলবো, তো এই সব কারণে ওই 3 মাস মনে হয় যে আমার লাইফের আমি সবচেয়ে বেশি কান্না ওই 3 মাস করছি, এত কান্নাকাটি আমিও কখনো করি নাই আর এত কষ্ট ও পায় নাই কখনো, এঙ্গেজমেন্টের পরে বিয়ের দিন পর্যন্ত অনেক হজগড়লো, অনেক কিছু, অনেক ব্যাপার স্যাপার, মানে ওগুলা এক্সপ্লেন করার মতো না, ওই যে বললাম এত কান্না আমার লাইফে আমি করি নাই কখনো, তারপরে বিয়ে হলো আর বিয়ের পরে সবচেয়ে ব্যাপার সবকিছু উল্টে গেল,
কিরকম সব উল্টে গেল
মানে বিয়ের পরেই পরদিন মানে যেদিন বিয়ে হলো তারপরেই মনে হলো মানে ওর চেয়ে বেশি আদরের এখন আমি ওই বাড়ির, হ্যাঁ মানে যেটা বলছিলাম যে বিয়ের আগের সময় তো টোটালি ডিফারেন্ট, কথা বলারই লোক নাই কেউ, বাট বিয়ের পরে এখন এখন মনে হয় যে ও তা থাকলেও চলবে বাট বউয়ের থাকতে হবে, এই ব্যাপারটা এই আমার শাশুড়ি মনে সকালে যখনই আমার বাসায় থাকে সকালে ঘুম থেকে উঠি যখন ওনার সামনে আমি যাই আমার হাতে চুমু করবে, কপালে চুমু করবে, তারপর দিন শুরু হয়, এই যে একটা ব্যাপার মানে
আমরা যে শাশুড়ি বউয়ের বহুকালের কেমিস্ট্রি সম্বন্ধে পরিচিত সেটা
টোটালি ডিফারেন্ট
বলেন,
মানে আমি ওইটাই অবাক হই যে আমি ওই 3 মাস এত কান্না করছি,
কয় ছেলে মেয়ে মানে কয় ভাই বোন সুনন্দা,
8 জন,
হ্যাঁ
ভাই বোনদের মধ্যে কি ছোট
সবার ছোট আর আমি হচ্ছে আমার ফ্যামিলির সবচেয়ে বড়, হুম এই হচ্ছে
প্রচন্ড ভালোবাসা,
হ্যাঁ মানে ওইটাই
শাশুড়ির পক্ষ থেকে,
শাশুড়ি শ্বশুরবাড়ির
সবার পক্ষ থেকে,
সবার পক্ষ থেকে ছোট বউ সবার বুড়ি,
বিয়ের পর হানিমুনে কোথায় যাওয়া হলো, কক্সবাজার,
সেন্ট মার্টিন
কেমন ছিল,
হরিবল
ভালো লাগে না, হরিবল কোনটা হরিবল মানে কি অসম্ভব ভালো লাগে, মানে হরিবল বলতে চাই বেদনাদায়ক
যন্ত্রণাময়,
এখানে একটু বিষয় আছে আসলে, মানে যেটা হয় নরমালি মানে মূল যেটা হয়েছে হানিমুন গিয়েছি আমি বা সাথে আমার আরেক ফ্রেন্ডও হানিমুন গিয়েছে, আমার ফ্রেন্ডটা একটু আবার বেশি ওভার রোমান্টিক, তার রোমান্স দেখতে দেখতে আমার ওয়াইফ কয় যে ও রোমান্স করতে পারে তুমি পারো নাকি এভাবে,
মানে কি
মানে ওই ব্লেমের কারণেই
অন্য
একটা ফ্রেন্ড ছিল কিনে দিতাম,
কেন নিয়ে যেতে হবে হানিমুনে, গেলই বা এমন এমন এমনটা গেছে যে সব মুহূর্তে কম্পারিজনের মধ্যে একটা যেতে হচ্ছে এরকম ব্যাপার,
মানে ওই বিষয়গুলো ওর একটা হার্ড লাগতেছে, ও করতেছে বাট ও করতেছে না জিনিসগুলোর মধ্যে একটা
আমাদের ছোট ছোট কনফ্লিক্ট, অ্যাকচুয়ালি বেস্ট ফ্রেন্ড বলা যায়, ও আর আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কমই ছিলাম কারণ আমাদের আমি নারায়ণগঞ্জ সে
মানে মনে খবর শুনে কি হয়েছিল পরে গিয়ে যে কি করতেছিল,
সে তো তার এরিয়া যেহেতু আমার শ্বশুর মহেশখালীর এমপি ছিলেন, সে তো তার একটা তো ই আছে এই কক্সবাজার মহেশখালী টুকটাক চেনা জানা তার জায়গা গুলা, তো তার বনে তো সে রাজা, সে তার মতো করে ঘুরতেছে ফিরতেছে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, এরে ডাকতেছে তারে ডাকতেছে, তার মতো সে রাজার মতো ঘুরতেছে, সে যে বউ নিয়ে আসছে ওই সেন্সটা মনে হয় তার মধ্যে তখনও গ্রো করে নাই, আমি তার বউ আর আমি তো ফ্রেন্ড আমি তো বুঝবোই তার ধারণা এরকমই সবসময়, আর তার ফ্রেন্ড মাশাল্লাহ খুব ভালো সবসময় তাদের মধ্যে এরকম লাভ থাকুক আমি দোয়া করি,
সেদিন তখন তো আর অবশ্যই করনি
না তখনও করছে দেখি খুব মানে আমি চাচ্ছিলাম যে সে শিখুক আসলে,
কি ধরনের দৃশ্যপট ছিল চোখের সামনে,
এই মাছ খুঁটে খাওয়া দিচ্ছে বউ একটু খাও মাছটা খাও তোমার হেলথের জন্য মাছটা দরকার, তারপর হচ্ছে আরেকটু ভাত খাও এতটুকু খেলে কিভাবে হবে আরেকটু খেতে হবে, এগুলো এসেনশিয়াল তোমার জন্য, একটু লেবু খাও শসা খাও স্কিনের জন্য ভালো ঠিক আছে, তো আমার চোখের সামনে যখন আরেকজন এইভাবে কেয়ার করতেছে আর সে তো ঘুরতেছে
জনগণের খবর নিয়ে বেড়াচ্ছে,
জনগণের খবর নিচ্ছে সে এদিক সেদিক দেখতেছে, কিন্তু বউ কি খাচ্ছে সেদিকে তার খেয়াল নাই, খাক খেতে পারতেছ তো, গুড, খাও খাও শেষ। তো তখন তো সেটা আমার আর ভালো লাগবে না। এই হলো সিচুয়েশন, হানিমুনটা টোটালি গেল আমাদের, এলো এলো
যেটা ভালো সেটা ফাইন বলে শেষ, আর হরেবল যেটা সেটা বর্ণনা দিতে হচ্ছে কিরকম ছিল শুনি, এটাও শুনি।
না সেটা বেটার ছিল, দুজনে একসাথে ভালো সময় কাটাইছি, ঘুরলাম সুন্দর একটা জায়গা দেখলাম। অ্যাকচুয়ালি ভালো সময় তো সারাক্ষণই কাটাচ্ছি, ওই স্পেশালি ওই যে ক্যান্ডেল লাইট ডিনার করা বা ওইটাকেই হানিমুন বলে সেটা আমি বলবো না। একসাথে দুজন সুন্দর করে কোথাও ঘুরতেছি সেটা আমার কাছে ফার বেটার, এক রুমে বসে থাকাচ্ছে সেটা আমারও মনে হয়, সেটা তারও মনে হয় যে একটা সুন্দর জায়গা দুজন মিলে সুন্দরভাবে ঘুরতেছি। তো এই ট্রিপে সেরকম কিছু বিরক্তিকর এলিমেন্ট ছিল না বলে ভালো লাগছে, যে আরেকজনকে নিয়ে কম্পেয়ার করতে হয় না, দুজন ভালোই সময় কাটেছে ঘুরে ফিরে এই আর কি।
না এই ট্রিপটা বেসিক্যালি ছিল আমার লাস্টের বার্থডে ডেটটা, এটাও একটা আমার একটা ফ্রেন্ডই আমাকে ট্রিপ দিয়েছে, বাট দোসাইটার এনভায়রনমেন্টটাই আসলে রোমান্টিক একটা এনভায়রনমেন্ট এখানে। তো এখানে যখন আপনি যাবেন যেহেতু একটু ওরকম ওপেন স্পেস না যে খোলামেলা সবাই আসতেছে যাচ্ছে, রুম যারা রুম নিচ্ছে রেন্ট নিচ্ছে তারাই থাকতে পারছে সেই হোটেলটাতে, স্পেশালিটিটা হচ্ছে এটা মানে যে এফোর্ড করতে পারবে সেই এখানে যাবে, সেই টাইকে এনজয় করবে পুরো রিসোর্টটাকে, যার ফলে এখানে নিজেদের যে একটা সময় কাটানো বন্ডিংসটা অন্য বাইরের সারাউন্ডিং প্রবলেমগুলো যে আসতেছে না, এর ফলে একটা বাউন্ডিংসটা ভালো হয় যে হ্যাঁ ছিলাম একসাথে রিল্যাক্সে সময় কাটাচ্ছি, ওটাকে ভিউ এনজয় করতেছি, তো সবকিছু মিলেই আমাদের খুব ভালো লাগছে। যদি ওই সময় খুব প্রেশারে ছিলাম আমি অফিসের কিছু টাস্ক নিয়ে, কারণ আমার ফুল ইয়াতে দেখা যাচ্ছে যে আমরা সবাই আসছি হচ্ছে বিকেলে, বাট আমি সকাল 6টায় রওনা দিয়ে দিছি সিলেট থেকে, তো এইসব বিষয় হয়তো লাগলো। বাট আলটিমেটলি আমাদের যেমন এই কনজার লাইফে যেটা আমি বলবো আর কি, আমাদের ক্ষেত্রে মানে অনেকে বলে যে বিয়ের পরে প্রেমের পরে বিয়ের গুলো কি হচ্ছে কি অবস্থা, ঝগড়া দেয় সম্পর্ক টিকে না, অনেক কিছু হয়। তো আমি বলবো যে একটাই জাস্ট আমার একটা ডি মেসেজ, সেটা হচ্ছে ঝগড়া আমাদের মনে হয় যে সপ্তাহে 4 দিন ঝগড়া হয়, আই এম নট বদয় অ্যাবাউট ইট, আমার কথা হচ্ছে ঝগড়া হবে দুজনে হাসতেছি খুঁজতেছি, বাট আমার একটা ভালো লাগে যে আমরা একসাথে আছি, দ্যাটস ইট, ঝগড়া হোক 5 দিন করতেছি 6 দিন করতেছি বাট আমরা তো একসাথে আছি, সেটাই আমি চাচ্ছি যে লাইফ টাইমই আমাদের এটাই থাকি। আমি যদি আমার ইগোকে ওর ইগোকে ধরে রাখি, এই ঝগড়াটাই আমার মেইন ইস্যু, হোক মেইন ইস্যু বাট একসাথে থাকবো, আমার সেন্স হচ্ছে আমরা একসাথে আছি, এটাই হচ্ছে আমার রিলেশনের মেইন থিং যে আমরা একসাথে আছি। এটা কোনো না কোনোভাবে ইনারভাবে কিন্তু আপনি থাকতেছেন, যে কোনো না কোনো একটা রেসপন্সিবিলিটি হোক, যে কোনো ইয়ার থেকে দায়বদ্ধতা দেওয়া হোক, রেসপেক্ট থেকে হোক, আপনি থাকতেছেন, ঝগড়াও দিচ্ছেন থাকতেছেন, সেটা থাকবেই। আমি মনে করি যে একসাথে থাকতে চাই এবং থাকবো ইনশাল্লাহ,
সেটাই।
এই হচ্ছে আমাদের আজকের অতিথি বন্ধু সুমন এবং নিপা, এবং দুইজন দুইজনের ভালোবাসার কথা বলছিলেন আমাদের কাছে।
ইনফ্যাক্ট দুই মেরু দুইজন মানুষ, দুইজন মানুষের গল্প, আমি সবসময় এটাই বলি, কারণ তার কালচার ডিফারেন্ট, আমার ভাষা ডিফারেন্ট, তার ভাষা ডিফারেন্ট, সবকিছু ডিফারেন্ট, সে বেসিক্যালি টোটালি ডিফারেন্ট মানুষ, অনেক চঞ্চল আর আমি অনেক শান্ত, বাট দুজন মানুষ একসাথে আছি আলহামদুলিল্লাহ, এটাই কথা।
কতদিন হলো বিয়ে?
সে গেল না, আর আমার গেল মেজাজ খারাপ হয়ে গেল, ব্যাপার আমি কখনো 30 বার বাসায় কাটাই না, এখন কি করলাম যে এখন 30 বারই কাটাইতে পারতেছি না, এই অবস্থা যে
ঠিক
আছে তুমি যদি যাও তাহলে যাবো,
তো এটা অবশ্য আমার একটা ঝগড়া একটা এলিমেন্ট হিসেবে দাঁড়াবে না, তোমার চয়েসকে আমি প্রায়োরিটি দিয়েছি, পরবর্তীতে এটা একটা আমার একটা প্লাস পয়েন্ট থাকবে।
সেটাই সেটাই আমরা
সাথে যাওয়ার মতো
আমরা আসলে এটাই আর কি আমরা চেষ্টা করেছি আজকে বছরের প্রথম দিনে ভালোবাসার বাংলাদেশ। অনেক সময় আসলে অনেক কষ্টের কথা, পিছিয়ে পড়া মানুষগুলোর কথা, দুঃখের কথাই বেশি উঠে আসে আমাদের এখানকার ভালোবাসার ইথারে। আবহাওয়া কিন্তু অনেক বেশি ভারী এই কারণে যে কষ্টের গল্পই খুব বেশি হয়। আপনাদের সফলতার গল্প নিয়ে আসার উদ্দেশ্যই হচ্ছে বছরটা যেন এইভাবেই যায়, সবাই যেন ভালো থাকে, সুখে থাকে, পরস্পরকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, সেই উদ্দেশ্য থেকে আপনাদেরকে নিয়ে আসা। আমি জানি না যে আপনার ভালো লাগার খোরাক পূর্ণ হয়েছে কিনা, হয়তো পার্টিতে গেলে আরো বেশি মস্তি হতে পারত, বাট এটা তো সত্য যে দেশ এবং দেশের লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার আঙিনায় আর্কাইভ হয়ে থাকবে আপনাদের দুইজনের ভালোবাসা, এবং একটা বড় ট্রিবিউট বলতে পারেন সেই মানুষগুলোর জন্য যে মানুষগুলো সম্পর্ককে অনেক ভালোবাসে, পরস্পরকে অনেক ভালোবাসে, প্রেমময় সম্পর্কের ভিতর দিয়ে প্রত্যেকটা মুহূর্ত যারা পার করতে চায়। এই হচ্ছে ওভারঅল আমাদের উদ্যোগটা এই কারণেই অ্যাকচুয়ালি। তার অনুষ্ঠানের শেষের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে করে, ভবিষ্যৎ এভাবেই আপনাদের হাত ধরে ভালো লাগা ভালোবাসায় চলতে থাকুক। যথার্থই বলেছে সুমন, এটাই আসলে হওয়া উচিত, ঝগড়া করি, যুদ্ধ করি, যাই করি, একসাথে থাকি, কারণ একসাথে পথ চলবো বলেই তো সমস্ত কিছু উদ্যোগ বা সমস্ত কিছুর এই প্রতিজ্ঞা। তো নিপা একদম শেষ মুহূর্তে ভালোবাসার এই মানুষটিকে ঘিরে অব্যক্ত কোনো কথা, যেগুলো হয়তো ফোনেও বলা হয়নি, সামনাসামনি বলা হয়নি, যদি কিছু বলার থাকে, একদম আজকে নতুন বছর, মানে দা প্ল্যাটফর্ম ইজ ইয়োর্স, তাকে উদ্দেশ্য করে নতুন বছরের একটা চমৎকার গিফট আপনি দিতে পারেন, অব্যক্ত এই কথাগুলো তাকে বলবেন, আর সাক্ষী হয়ে থাকবো আমরা লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে যারা শুনছে আজকের স্টুডিওর এই অনুষ্ঠানটি।
হ্যাঁ অবশ্যই, আমি ওকে যত না বেশি ভালোবাসি, ভালোবাসি কতটুকু সেটা আমি জানি না, বাট রেসপেক্ট অনেক বেশি করি, কারণ সে আমার এমন কিছু মুহূর্ত, এমন কিছু টাইমে আমাকে সাপোর্ট করছে যেগুলো আমি কখনো কারো কাছে পাবো কিনা আমি জানি না, কেউ করতে পারবে না, সেই জায়গায় কেউ আসতে পারবে না, সেই জায়গাটা কেউ নিতে পারবে না। সে আমার যেই টাইমে যখন আমার পাশে সবচেয়ে বেশি কাউকে দরকার ছিল, তখন সেই মুহূর্তে সে আমার পাশে থেকেছে, আছে, এবং আমি জানি আমি হয়তো ওকে ছেড়ে চলে যেতে পারবো হয়তো, বাট সে আমাকে কখনো ছাড়বে না, সেটা আমি খুব ভালো করে জানি। আমার হাত ও কখনো ছাড়তে পারবে না, আমি যদি ভুল করে ছেড়েও দেই কখনো, আমি জানি কোনো না কোনো ভাবে সে আমার হাত ধরে ফেলবে। এর জন্য আজীবন ওর কাছে আমি গ্রেটফুল আছি, থাকবো, আর এই কারণেই ভালোবাসার চেয়ে বেশি আমি তাকে রেসপেক্ট করি, যে ওর মধ্যে ওই শক্তিটা আছে কাউকে ধরে রাখার, প্রচন্ড রকম যে শক্তি সেটা তার মধ্যে আছে, আর সেটাই মানে আমাকে মনে হয় যে আমার বেঁচে থাকার জন্য অতটুকুই দরকার, এর চেয়ে বেশি কিছুর দরকার নেই, আর এটাই ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, সেখানে কোনো ডাউট নাই, আছি, সবসময় থাকবো, এবং আমি জানি সেও আমার পাশে থাকবে।
প্রচন্ড অপছন্দ করি, নতুন বছরে যদি কোনো রেজুলেশন ধরে নেওয়া হয় সেটা কি হতে পারে, যেটা আপনি চান না যে বছর করুক, সেরকম অপছন্দের কিছু মাস্তি করুক, আমি চাই ওখান থেকে সরিয়ে নিয়ে আসেন না, এছাড়া এর বাইরে
না না না, যেটা তার জন্য খারাপ হবে আমি চাই সে বুঝে সেটা থেকে সরুক, আমি চাপ দিয়ে তাকে সরাবো সেটা আমি কখনোই করতে চাই না, আর তার কোনো কিছু আমার অপছন্দ না।
নতুন বছরে কোনো কমিটমেন্ট যে এই জিনিসটা এই বছরে যেন না করুক এরকম কিছু?
না, তাকে আমি কিছুর মধ্যে বাঁধতে চাচ্ছি না, সে যেভাবে আছে সেভাবেই আমার কাছে অনেক ভালো, বাট যদি তার কখনো মনে হয় যে ওটা আমাদের দুজনের জন্য কোনো কিছু ব্যাচ, তাহলে আমি সে সেটা থেকে সরে আসবে, যদিও টমেটো সে সেটা করবে।
আমরা সমানের কাছে যাই শেষ মুহূর্তে, একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, এই মানুষটিকে ঘিরে, মানে যে আসলে পড়াকু ভালো শব্দ একটা আবিষ্কার করেছে আর কি, পড়তে পড়তে পড়াকু, এরকম একজন অন ট্র্যাক মাইন্ডেড একজন মানুষ, যার বাইরের পৃথিবীর সম্বন্ধে একেবারেই বেখেয়াল। আজকের জামানায় যেখানে সবাই অনেক বেশি আউট স্পোকেন, অনেক বেশি আউট গোয়িং, আমার মনে হয় এটাই আপনাকে ভালোবাসার বন্ধনে বেঁধে ফেলেছে অনেক বেশি। আমি কি ঠিক বলছি? এটা একটু গুরুসুলভ বক্তব্য দেওয়ার চেষ্টা করছি শেষ মুহূর্তে এসে, কারণ আপনার মতো আমি কি বলতে পারি, ইফ ইউ পারমিট কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো, আপনার মতো পাকনা তারপর আপনার মতো মস্তিবাজ, আপনার মতো বোহেমিয়ান, আপনার মতো আউট অফ দ্য ওয়ার্ল্ড টাইপ, এই ধরনের পার্সোনালিটি অনেক বেশি ইমোশনাল, যেটা মানুষ জানেও না, প্রতি মুহূর্তে নিজের সাথে অভিনয় করে এটা লুকিয়ে রাখতে হয় অনেক সন্তর্পণে। আপনার মতো প্রচন্ড পরিমাণে ডিপেন্ডেন্ট কোনো একটা সত্তার কাছে, যে সত্তাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছেন আপনি একবারে জ্ঞান হওয়ার পর থেকে, মা এবং বোনের আদলে যে সত্তাকে পেয়েছেন সে সত্তার রেপ্লিকা কোথায় পাবেন আপনি সেটা খুঁজে বেরিয়েছেন সবসময়, যেখানে সৌন্দর্য ঐশ্বর্য সমস্ত কিছুই ম্লান, খুঁজতে খুঁজতে যখনই মনে হয়েছে যে এর আঁচলেই মনে হয় সেটি বাধা আছে, সেই আঁচল দেখেই আপনি বাধা পড়েছেন। ঠিক বলছি তো? কতখানি ঠিক? আমার যেটা মনে হয়, আপনাকে তো আজকে স্টুডিওতে দেখলাম রাইট, বাট আপনার অ্যাটিটিউড দেখে আমার মনে হয়েছে যে আপনি এই টাইপ ক্যারেক্টারিস্টিক্স এর একজন মানুষ, এবং এই মানুষগুলো এত বেশি সম্পর্কের ব্যাপারে এত বেশি লয়াল হয় যে বলার অপেক্ষা রাখে না। আমি বিশ্বাস করি যে যদি কখনো কোনো সময় আপনার লয়ালিটি ভঙ্গ করার মতো, হাজার উপলক্ষ তো সবসময় পৃথিবীতে প্রস্তুত হয়ে আছে বাইরে বের হলেই, কিন্তু আপনি আপনার সহজ হয় সেই সব উপলক্ষ থেকে নিজেকে সরিয়ে রাখার, এবং আপনার জগৎ খুব বর্ণিল, তো চাইলেই উপলক্ষ সামনে হাজির হয়ে যায়, কিন্তু এই উপলক্ষগুলো থেকে সরিয়ে রাখা সহজ হয় শুধুমাত্র ওই ভাবনা থেকে যে আমি যে স্বপ্ন দেখে চলেছিলাম নিরন্তর, আমার মা আমার বোন ওদের রেপ্লিকা আমি পেয়েছি, আমি কোনোভাবেই তার সাথে আর যাই করি গাদ্দারি করতে পারি না, বেইমানি করতে পারি না, যে কারণে হয়তো আপনি লয়াল হয়ে আছেন এবং আজীবন লয়াল থাকবেন বলেই আমি বিশ্বাস করি। তো এইরকম একটা ইন্ট্রোভার্ট, এরকম একটা ভালোবাসার পূজারী, এরকম একটা ট্রাস্ট ওয়ার্ড দিই, সবচেয়ে বড় যেটি ব্যাপার যেটি আপনাকে আপনাকে তার প্রতি দুর্বল করেছে বা তার প্রতি আপনাকে বেঁধে ফেলেছে, সেই ক্যারেক্টারিস্টিক্স যাকে হয়তো কোনো কিলালেই বলা হয়নি, নিজের ভেতরের এরকম পাগল প্রায় আবেগের কথা যেটি হয়তো নিজের মনের মধ্যেই তালাবন্ধ করে রাখেন আর অভিনয় করে মানুষকে বোঝান যে আমি খুব শক্তবক্ত প্রকৃতির লোক, সে মানুষটিকে আজকে প্রাণ খুলে বলেন এবং সেটি হয়তো অনেক বড় একটি ট্রিট হবে এই 2015 এর। প্লিজ
আমি যেটা নরমালি আমি ওর সাথে সবকিছুই শেয়ার করি, যেটা না বলার এটাও আমি বলে ফেলি, তো এমন কিছু নাই যে তাকে মানে বলা হয় না, হয়তো ওর থাকতে পারে বাট আমার মনে হয় না যে আমার মধ্যে এমন কিছু আছে তাকে আমি বলি না, মানে সেটা খারাপ হোক ভালো হোক
খুঁজে
বাই করতে হয় একটা জিনিসকে,
কোথায় ঘটনাটা ঘটতেছে, এই যে কাজটা করলো এর রিংটা কোথায় বাজলো সেটা বাইরে আবিষ্কার করতে হয় আপনাকে।
ও হচ্ছে কি
একটা রিফ্লেকশন হলো, আপনি তখন রিলেট করার চেষ্টা করেন কেন করলো,
মানে ও এই জিনিসটা সে চয়েস করতেছে না, ওকে আমি এটা কুইট করলাম, বাট দেখা যাচ্ছে ওর মধ্যে যেটা হয় যে ও সহজেই কুইট করে ফেললো, আমাকে একটু জিজ্ঞেসও করলো না, আমি কিন্তু আগেই জানি সে এই জিনিসটা চয়েস করতো না, আবার যখন ওই জিনিসটাতে নিয়ে যাচ্ছি আবার তুমি এখানে আমাকে মানে এই
টাইপের
ওর ভিতরে যে ইয়াগুলা যে ও এক্সপ্রেস করে না, যার ফলে সামহাও আমি খুব কনফিউজ হয়ে যাই সে কোনটাতে গেলে বেটার হয়, তখন দেখা যাচ্ছে ওর চেয়ে বেশি টেনশন আমার কাজ করে, মানে কোনটাতে আমি যাবো
বুঝছি, আমি ভালোবাসার বাংলাদেশ স্টুডিওতে আসবো না বাইরে যাবো, উত্তর দিয়েছে যে না গেলেও হয় বাট যাইতে মন চাচ্ছিল এই আর কি। আপনি তখন ভাবতেছি এর কনসিকুয়েন্স কতদূর পর্যন্ত যেতে পারে, রাত্রে দেখতে মুখ ফোলায় ভাত খেলো না এরকম খুব পর্যন্ত যেতে পারে নাকি হালকা পাতলা ভাবে নিচ্ছে, যদি হালকা পাতলা নেয় তাহলে আমি এখন পার্টিতে যাব, আর যদি এটার খুব থেকেই যায় তাহলে এখন আমার সাথে যাওয়া উচিত।
না আমি কিন্তু আমার দুইটাই মেইনটেইন করে আসি,
এইভাবে বোমটা কি পরে
না না ওইটা পরে দুইটাই মেইনটেইন করে আসি,
হ্যাঁ হ্যাঁ, কারণ আমি পার্টি মানে আমি পার্টিতে জয়েন করছি তারপরে এখানেও আসছি, তো আমি আমার সাইকেল শেষ
তাহলে পাকনা কথাটা 110% তার সাথে যায়
আমার
That's really pretty good. আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে যাচ্ছি, একদম শেষের দিকে, একদম শেষের দিকে। আমি বলছিলাম যে আমরা আসলে আপনাদের স্টেটমেন্টের উপর ভিত্তি করে ধরে ফেলতে পারবো আমাদের নিপার ওভারঅল সিচুয়েশনটা। আপনি কোনটাতে কত পার্সেন্ট মার্কিং করবেন আউট অফ 10? নিপা নিপাকে নিপার নিপার ব্যাপারে আপনি অনেক বেশি ডিপেন্ড করতে পছন্দ করেন। নিপাকে নিপার প্রশ্নে আপনি অনেক বেশি স্নেহপ্রবণ এবং নিপার সাথে কাটানোর সময়গুলো আপনার কাছে অনেক বেশি মূল্যবান আউট অফ 10 গ্রেড করেন।
প্রথমটা হচ্ছে
নিপারকে ডিপেন্ড করতে পছন্দ করেন, 10 আউট অফ,
মানে সে কি আমাকে
না, নিপার প্রতি আপনি নিজে নির্ভরশীল হতে পছন্দ করেন,
এটা আউট অফ 8।
নিপাকে অনেক বেশি আপনি নিপার সাথে কাটানোর সময়গুলো অনেক বেশি সংরক্ষণ করতে পছন্দ করেন,
এটাকে আমি বলবো 7।
এবং নিপার ক্ষেত্রে আমি যদি স্ট্রেট ওয়েতে বলি যে নিপাকে আপনি অনেক বেশি ভালোবাসেন,
অনেক বেশি মানে আমার কথা হচ্ছে মানে এই ক্ষেত্রে আমার একটু কনফিউশন থাকে যে অনেক বেশি ভালোবাসি আসলে এটা,
আচ্ছা ভালোবাসেন 10 10 10 আউট অফ,
হ্যাঁ এটা কিভাবে ডিফেন্ড করব,
ভালোবাসেন 10 আউট অফ
10 আউট অফ 9
9 কিন্তু আমার বিশ্বাস যে নিপাকে আসলে আপনি নিপাকে অনেক বেশি ডিপেন্ড করতে পছন্দ করেন, যেটা আমার কাছে মনে হয়েছিল, যাই হোক আপনার কথাতে অনেক বেশি ওই রকমই মনে হচ্ছে। তো ফাইনালি এই ছিল আমাদের দুই বন্ধু নিপা এবং সুমন, দুইজনের দুই রকমের ক্যারেক্টারিস্টিক্স। এই কারণে আমার মনে হয় আর কিছু হোক আর না হোক একটি কাজ খুব ভালোভাবে হবে, সেটি হচ্ছে যে দুইজন দুজনের কাছে কখনো বেশি পুরাতন হয়ে যাবে না, কারণ সেম প্রকৃতির মানুষ হলে হয়তো পুরান হওয়ার তাও সম্ভাবনা থাকে, একজন আরেকজনকে ইনভেন্ট করতে করতেই হয়তো ওরা পৌরত্বে গিয়ে পরিণত পৌঁছে যাবে, শেষ বিকালের আলো যখন দুইজনের মুখে এসে পড়বে তখন হয়তো এরকম বুড়ার সে বয়সে গিয়ে দুজন দুজনকে বলবে আরো কিছু দিন আরো কিছু মুহূর্ত যদি একসাথে বাঁচা যেত ভালো হতো, এভাবেই ঝগড়া করব, এভাবেই যুদ্ধ করব, বাট এভাবে একসাথে দুজনের পাশাপাশি থাকবো। আমাদের অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা আপনাদের দুইজনের জন্য,
ধন্যবাদ।
তো ফাইনালি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, শেষ মুহূর্তে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে নিপা।
ভালোবাসা শব্দটা হয়তো চারটা ওয়ার্ড, বাট সেটার ডিপটা অনেক বেশি, সেখানে 100% মানে সেটটা থাকা, দুজন দুজনকে রেসপেক্ট করা, সেটা অনেক বেশি এসেনশিয়াল। আজকে বললাম আই লাভ ইউ, বাট কালকে সেটা ভুলে গেলাম, সেটা কিন্তু না,
ইউ হ্যাভ টু লিভ অন দ্যাট। ভালোবাসি তো ভালোবাসি,
ভালোবাসি তো আমি সেখানে ভালো মন্দ সবকিছু নিয়ে তাকে মেনে নিয়ে
সে ওনারশিপটা নেব
অবশ্যই। আর ভালোবাসি বলেই শুধু ভালো জিনিসটা নিয়ে থাকবো, মন্দটাকে বাদ দেবো বা মন্দটা নিয়েই করবো সেটা না, সে যা তাকেই আমি ভালোবাসি।
লাস্ট কমেন্ট ফ্রম সুমন।
আমার একটাই কথা, এটা হচ্ছে ভালোবাসা মানে এই ওয়ার্ডটাকে হাইলাইটটা করে আপনার ইনার ফিলিংস, ইনার অনার রেসপেক্ট, এটাকেই বেশি হাইলাইট করা উচিত। এটাকে যখন আমি বুঝতে পারবো দেন রিয়েল ভালোবাসাটা আমি তখনই পাবো, আদারওয়াইজ ওয়ার্ডটা আমার কাছে মিনিংলেস, ইটস এ ওয়ার্ড, মানে হাউ আই ফিল দ্যাটস দ্য লাভ, এটা হচ্ছে ব্যাপার। আর আমি আর একটু সে হচ্ছে যে আপনারা যে কাজটা করছেন যে শীতার্থদের জন্য, যে এটার জন্য আমি আসলে আপনাদেরকে এই জন্য কৃতজ্ঞতা জানানোর জন্য একটু আমি সব দর্শকদের জানাতে চাই যে এইরকম বড় উদ্যোগে যাতে আমরা সবাই আগে আসি। আমরা অলরেডি কিছু ইনিশিয়েটিভ নিয়েছি আমাদের স্কুল ফ্রেন্ডরা মিলে স্কুলের বেস থেকে, যেটা আমরা পঞ্চগড়ে অলরেডি এটা আমরা
খুবই ভালো ইয়ে
করছি, ঠিক এইভাবে অনেক অর্গানাইজেশনই আছে যারা করছেন, বাট আমরা যে ইনিশিয়েটিভটা নিচ্ছি যাতে এইভাবে যদি প্রত্যেকে নিই, আমরা যারা শুনছি যারা লিসনার সবাই যদি আমরা একটা ইনিশিয়েটিভ নিই, আমার ছোট্ট একটা ইনিশিয়েটিভ কিন্তু আমার একটা মানুষকে বাঁচাতে পারছে, সেটা আমার জন্য খুব বড় বিষয় নয় যে একজনকে একটা কম্বল দেওয়া, কারণ আমার 10টা কম্বল পাচ্ছি যদি ক্ষমতা আছে, সেই জন্য আমি একটা কম্বল দিতে সমস্যাটা কোথায়। তো সবাইকে একটাই রিকোয়েস্ট থাকবে আপনার অন্তপক্ষে, আপনার যদি 10 টাকা পাচ্ছি যদি ক্ষমতা থাকে এক্ষেত্রে 1 টাকা সেভ করে রাখেন আমার শীতার্থ মানুষের জন্য। থ্যাংক ইউ,
খুবই ভালো কথা, খুবই ভালো কথা। এবং আমিও অন দ্যাট নোট বিদায় নিচ্ছি আপাতত সুমন এবং নিপার কাছ থেকে। এগেইন নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা, দুজনের কোল জুড়ে আসুক তাদের স্বপ্নের মানুষ এবং তারা অনেক ভালোবাসুক, হ্যাঁ অনেক ভালো থাকবে তোমরা। এবং বিদায় নিচ্ছি এবং সেই মুহূর্তে আমি একটা ফোন কলে চলে যাচ্ছি, মজার ব্যাপার যে সুমন যে কথাগুলো বলছিল শেষ মুহূর্তে আসলে আমার বন্ধুরাও কিন্তু সেভাবে চিন্তা করছে, আমার বন্ধুরাও সেইভাবেই ভাবছে যে কিভাবে এই মানুষগুলোর পাশে থাকা যায়, শীতার্থ মানুষগুলোর পাশে থাকা যায়। আমি এখন ফোনে নিচ্ছি, অলরেডি একজন আমার সাথে ফোনে আছেন, মানিক ফ্রম পুরান ঢাকা। মানিককে আমরা একটু ফোনে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম মানিক।
জি ভালো আছি,
আপনি? জি প্লিজ।
জি আমার বোধ হয় জীবনে একটা অপ্রত্যাশিত চাওয়া যে আপনি আপনার সাথে ঠিক আছে কথা বলতে পারতেছি।
জি থ্যাংক ইউ। এবং আপনি অলরেডি আমাদেরকে জানিয়েছেন যে শীতার্থ মানুষগুলোর সাথে আমরা যে থাকতে চাই, যে কন্ট্রিবিউট আমরা করতে চাই, সেই কাজটিতে আপনি আমাদের সাথে আছেন, তাই তো?
জি গুরু আমি আছি ইনশাল্লাহ, আল্লাহ চাই তো আমি আগামী সোমবার এই জিনিসটা আপনাদের ঢাকায় আসেন ঠিক আছে পৌঁছাইয়া দিব।
এখানে আমি যতটুকু কমিউনিকেটেড 120-125 পিচ নতুন কম্বল আপনি দিতে চেয়েছেন, এটি সত্যি আমরা অনেক বেশি কৃতজ্ঞ মানি, খুব খুশি হব আপনি যদি 11 তারিখ জানুয়ারির যেদিন আমরা আনুষ্ঠানিক ভাবে এটি শীতার্থ মানুষের কাছে কাপড় পৌঁছে দেওয়ার এই কাজটি শুরু করবো সেদিন যদি আপনি আমাদের সাথে থাকেন কমলাপুর রেল স্টেশনে, সত্যি আমি অনেক বেশি খুশি হব।
একটু কথা বলার
প্লিজ 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 প্লিজ
গুরু, আমি কিন্তু আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর, আমি এখন লঞ্চে আছি, আগামীকালকে আমার দাদার মৃত্যুবার্ষিকী অ্যাটেন্ড করতে চাইতেছি চাঁদপুরে, এখন আমি লঞ্চে থেকে আপনাদের অনুষ্ঠানটা শুনতেছি, কন্টিনিউ আমি অনুষ্ঠানটা শুনি, ইভেন আমি আপনাকে 2009 সাল থেকে এই অনুষ্ঠানটার সাথে জড়িত, তখন ছিল হয়তো নাথগুরু, বাট এখন আপনি ঢাকায় আপনার ভালোবাসাতে আছেন। তো গুরু আমি আমার জীবনের মানে 5-6 বছর যাবত আমি আপনার সাথে অ্যাড আছি, বাট আমার ইচ্ছা ছিল যে অনেক সময় আপনার সাথে অ্যাড হবো আপনার এই প্ল্যাটফর্মে যে কিছু কথা বলার জন্য, যদি যদি কাইন্ডলি আমাকে একটু একটু সুযোগ করে দেওয়া হয় গুরু আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব।
জি আমরা অবশ্যই চেষ্টা করব কোনো একদিন আপনাকে সাথে নিয়ে মানে আপনার জীবনের কথাগুলো শেয়ার করতে, এবং এটা একটা কোইনসিডেন্ট যে আমি আমার বাবাকে হারিয়েছি এবং আপনি আপনার দাদাকে হারিয়েছেন এই দিনেই, আমি আমার বাবার জন্য সবার কাছে ভিক্ষা চেয়েছি, প্রার্থনা, সেই সাথে প্রার্থনা দিয়েছি সবার জন্য যারা যারা তাদের নিজেদের কাছের মানুষজনকে হারিয়েছে, তাদের সবার জন্য দোয়া চেয়েছি যেন তারা স্বর্গতে থাকেন, সুখে থাকেন স্রষ্টার কাছে। আপনার দাদার জন্য প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে,
আমার বাবা না আমার দাদা,
জি জি আপনার দাদার জন্যই, দাদার জন্যই বলছি, আপনার দাদার জন্য দোয়া করি, তার জ্ঞাত এবং অজ্ঞাত স্বরে সমস্ত ভুল যেন স্রষ্টা ক্ষমা করে দেন। মানিক আপনার সাথে সাক্ষাৎ হবে এ প্রতীক্ষায় আমি থাকলাম, এবং অবশ্যই 11 জানুয়ারিতে হয়তো আমার সাথে দেখা হওয়ার সুযোগ থাকবে যদি আপনি সময় করে আসতে পারেন।
থ্যাংক ইউ গুরু, দোয়া করবেন আমার জন্য?
জি অবশ্যই দোয়া করি, কারণ আপনার মতো সাধারণ মানুষের হাত ধরেই এসব অনন্য সাধারণ কাজগুলো হয় বলেই এই বাংলাদেশের পিছিয়ে পড়া দুঃখী মানুষগুলোর কোনো না কোনো উপলক্ষ তৈরি হয় তাদের ভালো থাকার। আপনি 125 পিচ নতুন কাপড় দিতে চেয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি আপনাদের সবাইকে হাত সাথে নিয়ে, আপনি অনেক ভালো থাকুন মানি, আল্লাহ যেন আপনার মতো মানুষদেরকে অনেক বেশি ভালো রাখে, যাতে করে আখেরে এই এই সম্পদের একটা ভাগিদার, এই সম্পদের একটা অংশ এসব অভাবী মানুষদের কাছে ফিরে আসে। ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। জি জি আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা আরেকটি ফোন কল নিচ্ছি। হ্যালো সালাম আলাইকুম।
জি সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি
গুরু।
জি প্লিজ।
হ্যাপি নিউ ইয়ার।
জি হ্যাপি নিউ ইয়ার।
আপনারা যে কাজটা করতেছেন আর কি, যে শীতার্থ মানুষদের পাশে
জি
সহযোগিতার হাত বাড়াই দিচ্ছেন এবং অনেককে সুযোগ করে দিচ্ছেন আর কি, এই জন্য আন্তরিক ভাবে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি ব্যক্তিগত ভাবে মানে আপনাদের সাথে পার্টিসিপেট করব আর ইনশাল্লাহ যদি পারি আপনাদের সাথে কমলাপুরে গিয়ে দুটি মানুষদেরকে দেখবো, তাদেরকে বিতরণ করতে সাহায্য করবো।
অনেক অনেক ধন্যবাদ।
শুধু এই শীতার্থ মানুষের মানুষের পাশে না, সবসময় যে কোনো দুর্যোগে যে কোনো সময় মানে আপনারা থাকবেন সবসময় এটাই মানে কামনা করবো আর কি, মানে আপনাদের মাধ্যমে আমরা কিছুটা পার্টিসিপেট করতে পারবো।
জি থ্যাংক ইউ। আমাদের সাথে কথা বলছিলেন তিমুতিম, আপনি কোত্থেকে বলছেন?
জি আমি মিরপুর থেকে বলছিলাম।
মিরপুর থেকে আমাদের সাথে ছিলেন তিমু, তিমুকে অনেক ধন্যবাদ, তিনি আমাদেরকেও কম্বল দিতে চেয়েছেন, এবং এইভাবে যদি আপনারা এগিয়ে আসেন তাহলে হয়তো আমাদের জন্য অনেক বড় একটি উপলক্ষ তৈরি হবে মানুষের পাশে দাঁড়ানোর। এবং আমরা চেয়েছিলাম অ্যাকচুয়ালি যে কম্বলের জন্যই কন্ট্রিবিউশনটা অদ্য কত বেশি করা যায়, এবং সেই দিকে আপনারা সাড়া দিচ্ছেন সেজন্য সত্যি আমরা বেশি কৃতজ্ঞ। অনেক ভালো থাকবেন তিমু, এবং আমি চাইবো যে আপনার সাথে যেন আমার অবশ্যই সাক্ষাৎ হয়। অনেক অনেক ধন্যবাদ আপনার, অনেক কৃতজ্ঞতা। অনেকেই অনেকেই এত রাতেও ছুটে এসেছেন, দরদি দর্জির কথা বলেছিলাম তিনি এসেছেন, এরকম অনেকে এসেছেন যারা আমাদের কাছে এই কন্ট্রিবিউশন পৌঁছে দিয়েছেন। আমি আগে জানিয়েছি আমাদের ইচ্ছে আকাঙ্ক্ষা কল্পনার চাইতেও বেশি কাপড়ে পৌঁছে গেছে। ঢাকা FM এর স্টুডিও অফিস পুরোটাই সয়লাভ হয়ে গেছে আপনাদের ভালোবাসাতে, আপনাদের পৌঁছানো কাপড়ে। বাট আমরা বেশি এক্সপেক্ট করছি এই মুহূর্তে কম্বল, যাতে করে এটি অনেক বেশি সহজ হয়ে যায়, অনেক বেশি একটা শীতার্থ মানুষের জন্য অনেক বেশি উপকারে আসে যদি একটা কম্বলের আমরা ব্যবস্থা করতে পারি। যে কারণে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা বারবার আপনাদের কাছে বলছিলাম, 01841904928, 01841904928, 01841904928, 01841904928। এই নাম্বারটি বিকাশ আমাদের পাঠানো অর্থ, আমরা সেই অর্থ দিয়ে কম্বল কিনে শীতার্থ মানুষের কাছে পৌঁছে যাব। আর অনুরোধ করব আপনাদের পাঠানো প্রচুর পরিমাণে গরম কাপড় আমাদের কাছে এসেছে এখন, যত বেশি সম্ভব একটা হোক দুইটা হোক কম্বল যদি আপনারা আমাদের কাছে পৌঁছে দেন তাহলে হয়তো অনেক ভালো হবে, এটি হয়তো শীতার্থ মানুষগুলোর জন্য অনেক বেশি উপকারে আসবে। এবং আমি অনুরোধ করব এই অনুষ্ঠান থেকে কথা বলার দায়িত্বটাই আমার, এই প্ল্যাটফর্মটি ঢাকা FM এর, বাট পুরো কৃতিত্ব কিন্তু আপনাদের যারা এই কাপড়গুলো আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন, যারা প্যাকেজিং করতেছেন, এবং ফাইনালি এই কাপড়গুলো যারা পৌঁছে দেবেন আগামী 11 জানুয়ারির পর থেকে। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরস্পরকে ভালোবাসবেন। শেষ মুহূর্তে আবারও নতুন বছরের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা। ভালোবাসা ঢাকা FM এর জন্য, চতুর্থ বছরে পা দিয়েছে ঢাকা FM, এর সফলতার এই অগ্রযাত্রা চলতে থাকুক। এবং শুভেচ্ছা সবার জন্য, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর পরস্পরকে ভালোবাসুন। আর আমার সেই চিরচেনা কণ্ঠস্বর অনুরণিত হোক আপনাদের সকলের মনের মধ্যে, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগে নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বিদায় বন্ধু। চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের FM দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, শীতার্থ মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে সিক্ত হতে। বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের FM দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, শীতার্থ মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে সিক্ত হতে। বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের FM দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, শীতার্থ মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে সিক্ত হতে।
জি বন্ধু, এতক্ষণ শুনছিলাম ভালোবাসার বাংলাদেশের অসম্ভব ভালো লাগা এবং ভালোবাসার একটি গল্প। শুরুতেই বলেছি কিন্তু ভালোবাসার বাংলাদেশকে রাঙাতে কিন্তু একদম ভালোবাসার পরিপূর্ণ একটি গল্প আমরা আজকে শুনলাম। এবং ফারহানা ওরফে আমাদের যে নিপা, নিপা এবং সুমনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য। এবং বন্ধুরা যারা এখন পর্যন্ত চাচ্ছেন যে আপনার জীবনের গল্প শেয়ার করবেন, অবশ্যই বন্ধু আমাদের এসএমএস করবেন, নিয়মটা আমি জানিয়ে দিয়েছি। এবং শীত বস্ত্র যারা দিতে চাচ্ছেন তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আমাদের ঢাকা এফএম এর অফিসে এসে দিয়ে যাবেন, আপনার অপেক্ষায় কিন্তু আমরা আছি। আর আজকের মতো বিদায় নিতে হচ্ছে আমাকে, যেহেতু রাত 1:25 বেজে গিয়েছে। তো আজকের মতো আজিয়ে মা বিদায় নিচ্ছি, ভালো থাকুন সুস্থ থাকুন। এবং এতক্ষণ যারা ফেসবুকে আমাদের সঙ্গে কমেন্টে ছিলেন এবং 1626 জিওতে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি আন্তরিকভাবে দুঃখিত, প্রতিবারই আমি কথাটা বলি যে অনেক কমেন্ট এবং অনেক এসএমএস পড়া হয় না, অনেকেই আমার সাথে রাগ করেন, কিন্তু কোনো সমস্যা নেই। নেক্সট বৃহস্পতিবার আবারও কিন্তু আমি আপনার কমেন্ট এবং এসএমএস গুলো অবশ্যই পড়ে শোনাবো। তো বন্ধু অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকা এফএম এর সঙ্গেই থাকবেন। আজকের মতো আজিয়ে মা বিদায় নিচ্ছি, শুভরাত্রি।
বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে সিদ্ধ হতে। বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে সিদ্ধ হতে। বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে সিদ্ধ হতে।
This track was downloaded from FusionBD.com.